হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আশিস চক্রবর্তীর কলমে কালীর জঙ্গলে রাত।
জীবনে এক একটা দিন এমন ভাবে আছড়ে পড়ে যে বেঁচে থাকার অর্থই ফুরিয়ে যায়। তবে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে সংগ্রামেই লুকিয়ে আছে বেঁচে থাকার সার্থকতা। অলৌকিকে ঠাসাই জগৎ সংসারের এও এক রহস্য, এও এক অনুসন্ধান। এমনই এক জীবন মৃত্যুর রহস্য উন্মোচনের কাহিনী সম্মুখীন হতে হয়েছিল আমায়, তবে আমার বৈঠকখানায় নয়। এই কাহিনী মৃত্যুর সঙ্গে সংগ্রাম করেই পাওয়া। চলুন শুনে নেওয়া যাক কালীর জঙ্গলে রাত।
তারা ভরা আকাশের নিচে উবু হয়ে বসে আছে লেঠেল রঘু। মাঝে মাঝে কাঁপছে ওর কাঁধ দুটো। রঘু নিঃশব্দে কাঁদছে, ওর চাপা কান্নার শব্দ পৃথিবী লোক ছাড়িয়ে পরমাত্মার কাছে পৌঁছাচ্ছে ঠিকই। নিজেকে অপরাধী মনে হচ্ছে ওর। জীবনে এমন এক একটা দিন আসে যখন অস্থির চিত্ত নিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। কারণ বিপদ যখন অদৃষ্ট ডেকে এনেছে তখন সকলেই হাতের পুতুল মাত্র। কালের আঘাতে ক্রমশ চোখের সামনে ধ্বংস নেমে আসে, বিধ্বংসী পরিণতি নিঃশব্দে মেনে নিতে হয়। রঘুর ব্যর্থ আস্ফালন ছাড়া আর কিছুই করার নেই। জমিদার শশী মুখুজ্জের দালানে মশাল জ্বলছে। আগুনের উত্তাপ স্পর্শ করতে ব্যস্ত হয়ে ঘুরছে পাখাওয়ালা পতঙ্গের দল। অদূরেই ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে কিছু মানুষ। কারো মুখে কোনো কথা নেই, মাথায় দুই হাত চাপিয়ে মাটিতে পা ছড়িয়ে বসে আছে কেউ কেউ। দালানের এক পাশে দাস দাসীদের জটলা, ওদের ঘুমটা নড়ছে মাঝে মাঝে, আর তার থেকেই দীর্ঘশ্বাস ভেসে আসছে। রাত আর শোক মিলেমিশে একাকার হয়ে আছে। জটলা থেকে বেরিয়ে এলো গাড়োয়ান দশরথ। এক দুপা করে ও এগিয়ে এলো রঘুর কাছে। রঘুর গায়ে হাত রাখল। রঘু মাথায় চাপড় মেরে ধুলোয় গড়িয়ে পড়ল। ওর এতক্ষণের অস্ফুট কান্না এবার শব্দ পেল। দশরথ ওকে ধুলো থেকে তুলে বলল,
রঘু চুপ কর, সবই তো ওপর লাগিয়েছে, কি করবি?
রঘু ফুঁপিয়ে উঠল, চোখের জল মুছল, তারপর ধরার গলায় বলল,
বুকটা ফেটে যাচ্ছে দশরথ দাদা, পোড়া কপাল আমার, আমার জন্যই বড় কর্তার এই অবস্থা হল। আমি ছুটে এসে ছোট কর্তার খবরটা দেবার পর থেকেই তো বড় কর্তার কথা কইলেন না, এর চেয়ে আমি বাঘের পেটে গেলাম না কেন? মরণও হয় না আমার।
কথা শেষ করে আবার কান্না জুড়ল রঘু। রঘুর কান্নার শব্দ পেয়ে দুইজন কাহার আর একজন লেঠেল এসে মাথা নিচু করে দাঁড়াল। ওদের হাতে জ্বলন্ত মশাল। দশরথের দিকে তাকিয়ে একজন কাহার বলল,
ছোটকর্তাকে আমরা জঙ্গলের ভেতরে অনেক খুঁজেছি দাদা, দেখতে পাইনি। জোপে জারে গাছের পাতায় রক্তের দাগ, আর বেজা মাটিতে বাঘের পায়ে থাবা ছাড়া আর কিছুই নজরে পড়েনি। তবে বাঘটা লাঠির গা খেয়েছে, কর, তাকে বেশি দূরে টেনে নিয়ে যেতে পারবে না। সারা রাত জঙ্গলে নোক নেমেছে, ওই বাঘ ধরা পড়বেই। কিন্তু ছোটকর্তা গেল কোথায়?
ছোটকর্তার আখাটিও পাওয়া যায়নি যখন, ও চিন্তা কোনো কারণ নেই, মা ভবানী কৃপায় ছোটকর্তা ঠিকই ফিরে আসব। জখম বাঘ ছোটকর্তা কিছু করতে পারবো না।
আহত বাঘই তো বেশি ভয়ানক।
দশরথ কথা শেষ করে রঘুর পাশে বসল। রঘু মুখে গামছা চাপা দিয়ে কাঁদছে। খবরটা অন্দরমহলে যাওয়ার পর থেকে গিন্নিমা রাধা মাধবের মন্দিরে খিল এঁটে বসে রয়েছেন। দাসীরা শত চেষ্টা করেও দ্বার উন্মোচন করতে পারেনি। ওরা খিড়কি দিয়ে নজর গলিয়ে দেখেছে মা ঠাকুরন পাথর বনে গেছে, কারও ডাকে সাড়া দিচ্ছেন না। কঠিন রাত নেমেছে জমিদার বাড়ির উঠোনে, নির্ঘুম আতঙ্কপূর্ণ রাত, বড্ড নির্জীব দেখাচ্ছে চতুর্দিক। আশ্চর্য মন্ত্র বলে কোন গোপন শত্রু যেন নিশ্ছিদ্র অন্ধকার নামিয়ে এনেছে মাটিতে। দূরে দূরে জমাট জঙ্গলের থেকে ভেসে আসছে উন্মত্ত শিকারী পশুর চিৎকার। আকাশে ভাসমান বাদুড়ের বিস্তারিত ডানা ছেয়ে আছে। অভিশপ্ত সময় বয়ে চলেছে যেন। পুকুরপাড়ের দিকে সাপে ব্যাং ধরেছে, মৃত্যু পথযাত্রী বেচারি ব্যাংটা আর্তনাদ করে পরিণতি আটকাবার চেষ্টা করছে। বৈঠকখানার ভেতরে নির্বোধ ঘন বাতাস বইছে। এলোমেলো হয়ে আছে ঘরটা, উল্টে পড়েছে আতরদানি, ফুলদানির ফুল বিছিয়ে রয়েছে ফরাসের উপর। উপস্থিত মানুষগুলো পাথুরে দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে পালঙ্কের দিকে। ক্ষীরোদ ভট্টাচার্য বিড়বিড় করে ইষ্টনাম জপে চলেছেন। পণ্ডিত বিধুশেখর আচার্য দুই চোয়াল যেন ঝুলে গেছে। গিরিকবিরাজ হাতের নাড়ি টিপে দেখছেন জমিদার শশী মুখুজ্জের। বুকের ধূপকুনিটা আছে, জ্ঞান যায়নি, তবে শক্তিহীন হয়ে পড়ে আছেন শশী মুখুজ্জে। কোলা দুচোখ সমানে অশ্রু বিসর্জন করে চলেছে। পায়ের কাছে বসে আছে শোক বিহ্বল চাকর নিধিরাম। থেকে থেকে দীর্ঘশ্বাস ছাড়ছেন জমিদার শশী মুখুজ্জে। হাতের আঙুলগুলো থরথর করে কাঁপছে ক্ষণে ক্ষণে। গিরি কবিরাজ তার অর্জিত চিকিৎসা বিদ্যার অন্ত রাখেনি, প্রাণ ধরে রাখবার সমস্ত বিদ্যা ও বুদ্ধি খরচ করেছেন। শশী মুখুজ্জের শারীরিক অবস্থা স্থিতিশীল। নায়েব সাহেব ডাক্তার আনতে ছুটেছেন শহরে। বেলার দিকে সিংহদ্বারের সামনে হুলুস্থুল বাঁধল। পণ্ডিত বিধুশেখর আচার্য ধীর পায়ে বাইরে এসে দেখলেন লেঠেলরা উল্লাস করছে। দেউড়ির বাইরে একটি ফিটন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এমন গাড়ি সাহেবরা ছাড়া এ তল্লাটে কেউ ব্যবহার করেন না। আমোদ প্রমোদের দৃশ্যটা দেখে পণ্ডিত বিধুশেখর আর কৌতূহল চেপে রাখতে পারলেন না। বিষয়টা পরিষ্কার করে অনুধাবন করার লক্ষ্যে দালান ডিঙিয়ে সোজা উঠোনে এসে দাঁড়ালেন। ওকে আসতে দেখে গাড়োয়ান দশরথ ছুটে এলো, হাসি হাসি মুখ করে বলল,
পণ্ডিত মশাই, মা ভবানী কৃপায় ছোটকর্তা বেঁচে আছেন।
সংবাদটা যেন আছড়ে পড়ল বিধুশেখর আচার্যের কানে। তিনি এক মুহূর্তে সচল হয়ে উঠলেন, আর দ্বিতীয় কোনো কথায় কর্ণপাত করলেন না। উত্তেজিত হয়ে ছুটে গেলেন বৈঠকখানার ভেতরে। তারপর বারুদের স্তূপে অগ্নিসংযোগের মতো সংবাদটা চিৎকার করে বলে উঠলেন। পরক্ষণেই আশ্চর্য বিস্ফোরণ ঘটল বৈঠকখানার অন্দরে। যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবেই উল্লাসে ফেটে পড়ল। হাত জড়ো করে কপালে ঠেকিয়ে ইষ্ট দেবতার গুণগান গাইল কেউ কেউ। সুখ সংবাদটা জমিদার শশী মুখুজ্জের শয্যায় যেন কণ্টক হয়ে প্রবেশ করল। তিনি আর স্থির থাকতে পারলেন না, উঠে বসবার চেষ্টা করলেন। গিরি কবিরাজ তাকে হাত বাড়িয়ে ধরলেন, তারপর অল্প অল্প করে মাজা পর্যন্ত তুলে বসালেন শশী মুখুজ্জেকে। তার গাছের মতো শুষ্ক মৃতপ্রায় শরীরে যেন দ্বিতীয়বার প্রাণ সঞ্চার হল। বসন্তের আগমনে তরুর মতো বিকশিত হয়ে উঠলেন জমিদার শশী মুখুজ্জে। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বলে উঠলেন,
কি বললে তুমি পণ্ডিত? শশধর জীবিত আছে?
বিধুশেখর আচার্য এগিয়ে এসে জবাব দিলেন,
আগে আপনি ঠিকই শুনেছেন কর্তা, বাইরে লেটেলেরা উল্লাস করছে, গারোয়ান দশরথ আমাকে খবরটা দিলে।
কথাটা শোনবার পর শশী মুখুজ্জে চোখ বুঝে বুকের উপর হাত বোলালেন আর দীর্ঘশ্বাস ফেললেন। বৈঠকখানা যেন প্রাণ ফিরে পেল। নিধিরাম আনন্দ অশ্রু খসিয়ে ছড়িয়ে থাকা ফুলগুলো ফুলদানিতে গুছিয়ে রাখল। শশী মুখুজ্জে দুহাত কপালে ঠেকিয়ে রাধা মাধবের জয়ধ্বনি তুললেন,
রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়।
সংবাদ পেয়ে ছুটে এলেন মা ঠাকুরন। মা ঠাকুরনকে লক্ষ্য করে শশী মুখুজ্জে বললেন,
শুনেছ গিন্নি, আমাদের শশধর বেঁচে আছে? সংবাদ শুনে আমি যেন নবজন্ম পেলাম, এই রাধা মাধবের কৃপা ছাড়া কিছুই নয়। জয় রাধা মাধবের জয়, জয় রাধা মাধবের জয়।
তোমাদের ফিরিয়ে দেওয়া ছাড়া কালা চাঁদের আর কোনো উপায় ছিল না গো। আমি যে ঠাকুর ঘরে দেহ রাখব বলেই পণ করেছিলাম,
তাহা সত্য, তোমার প্রতি ঈশ্বর কৃপাই করেছেন, নইলে বংশ যে ধ্বংস হতে বসেছিল। আমি মহাসমারোহে রাধা মাধবের পূজা দেব গিন্নি। তুমি দেখো শশধর ফিরে এলেই।
কথা অসমাপ্ত রেখে শশী মুখুজ্জে বিধুশেখরের দিকে তাকালেন, তারপর বললেন,
দশরথকে ভিতরে ডাকো পণ্ডিত, শশধরের সংবাদটা আমি সবিস্তারে শুনতে চাই।
বিধুশেখর বৈঠকখানার বাইরে গেলেন। শশী মুখুজ্জে নিধিরামকে ডেকে বললেন,
নিধি, বগলতলের কুয়ো থেকে এক ঘটি জল আন। নিধুরজি আমার পাষাণ হয়ে গেল।
নিধিরাম ছুটে অন্দরমহলের দিকে গেল। খানিক বাদেই দশরথ বিধুশেখর আচার্যের পিছু পিছু এসে দাঁড়াল, তারপর হাত জোড় করে বলল,
পেলাম কর্তা।
এমন সুসংবাদ তুমি বয়ে আনলে দশরথ, এ আমি জীবদ্দশায় ভুলব না।
মার্জনা কর্তা, এ সুসংবাদ আমি আনিনি, সাহেবের বাংলো থেকে একজন এসেছেন, উনি খবরটা দিলেন।
সাহেব কিসে?
আগে সে বাইরে আছে, লেঠেলরা সুসংবাদ বই আনবার জন্য তাকে কাঁধে তুলে আনন্দ ফুর্তি করছে, আপনি আদেশ করলে ওকে ডেকে আনতে পারি।
যাও যাও, শিগগির তাকে ভেতরে এনে বসা, আমার শশধর কেমন আছে তা জানবার জন্য আমি ছটফট করছি।
নমস্কার করে বিদায় নিল দশরথ। চাকর নিধিরাম জলপূর্ণ ঘটি এনে এগিয়ে দিল। শশী মুখুজ্জে ঘটির সম্পূর্ণ জল শূন্য করে বললেন,
আর আমার ওষুধপত্রের প্রয়োজন নেই গিরি, তুমি এখন এসো, আমি লোকমার্ভব তোমার পারিশ্রমিক পাঠিয়ে দেব, আমার আর কিছু হওয়ার নেই, ঈশ্বর আছেন তিনি দেখবেন। ভাবতে পারো আমি বিষল্যকরণী পেয়েছি, আপনার নাড়ি স্তিমিত, শরীর দুর্বল, এর উপরে অনেক ঔষধ প্রয়োগ হয়েছে, সম
সমস্ত রাত্রির মানসিক অস্থিরতা আর বিনিদ্র অবস্থায় কাটিয়েছেন। শরীরে ভীষণ ধকল গেছে, এই মুহূর্তে সামান্য কিছু না খেলে কিন্তু পুনরায় অসুস্থ বোধ করবেন।
শশী মুখুজ্জে কোনো জবাব দিলেন না, কারণ ততক্ষণে বৈঠকখানায় প্রবেশ করেছেন অপরিচিত একজন। সকলের চোখ সেদিকেই। মা ঠাকুরন ওকে দেখা মাত্র অন্দর মহলে চলে গেলেন। লোকটির বয়স অল্প, পরনে সাহেবি কায়দার পোশাক, মাথায় টুপি, গায়ের রং উজ্জ্বল। মানুষটা এদেশীয় হলেও শরীরে ভঙ্গিমা এদেশীয় নয়, সাজে ভাবে বোঝাই যাচ্ছে এর সঙ্গে সাহেবদের ঘনিষ্ঠতা আছে। লোকটার কাঁধ থেকে ঝুলে রয়েছে গাদা বন্দুক, দুই হাত এক জায়গায় এনে উনি বললেন,
নমস্কার জমিদার মশাই, আমি ডানকান সাহেবের বাংলো থেকে আসছি। আমার নাম কৃষ্ণমোহন বসু। ডানকান সাহেব আমাকে এখানে পাঠিয়েছেন শশধর মুখুজ্জের সংবাদ দেওয়ার জন্য। শশধর এখন সম্পূর্ণ সুস্থ, ও ডানকান সাহেবের বাংলোতেই আছে। সাহেব ডাক্তার ওকে দেখছে, চিন্তার কোনো কারণ নেই, আপনি ইচ্ছে করলে ওকে দেখে আসতে পারেন।
এই পর্যন্ত বলে কৃষ্ণমোহন থামল। শশী মুখুজ্জে কোনো কথা বললেন না, স্থির দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তার কাছে কৃষ্ণমোহন দেবদূত ছাড়া কিছুই নন। শশধরের সুসংবাদটা ওর শূন্য বুকটা ভরাট করে দিল। আনন্দে দুফোঁটা চোখের জল খসালেন, তারপর নিজের গলার থেকে স্বর্ণ অলংকারটা খুলে এগিয়ে দিলেন কৃষ্ণমোহনের দিকে। অলংকার শুদ্ধ শশী মুখুজ্জের হাতটা কাঁপছে। কৃষ্ণমোহন ইতস্তত বোধ করল।
এ কি করছেন জমিদার মশাই, আমি ডানকান সাহেবের কর্মচারী, এটা আমার কর্তব্য, তার জন্য এইসব না না, এ আমি কিছুতেই নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। তাছাড়া এসব সাহেবের কানে গেলে তিনি অসন্তুষ্ট হবেন।
আপনার কাছে যেটা কর্তব্য সেটা আমাদের কাছে হাজার পুণ্যের ফল, আশীর্বাদের মতো। আপনি নিজেই জানেন না কত বড় কাজ করেছেন আপনি। এই জমিদার বাড়ির ইতিহাসে আপনার নাম অমর হয়ে গেল, তাই কর্তা খুশি হয়ে আপনাকে সামান্য উপহার দিচ্ছেন, গ্রহণ করুন, ফিরিয়ে দেবেন না।
কৃষ্ণমোহন লজ্জিত বোধ করল। পরক্ষণেই শশী মুখুজ্জে পালঙ্ক থেকে নামলেন, টলমল পায়ে এগিয়ে গেলেন ওর দিকে, তারপর নিজে হাতে কৃষ্ণমোহনের গলায় পরিয়ে দিলেন অলংকারটা। কৃষ্ণমোহন অপ্রস্তুত হয়ে পড়লে শশী মুখুজ্জে ওর কাঁধে হাত রেখে বললেন,
যে সংবাদ তুমি এনেছ তাতে তোমাকে স্বর্ণ অলংকারে মুড়ে দেওয়া উচিত ছিল, সে তুলনায় তো খুব সামান্য উপহার তোমাকে প্রদান করলাম। ঈশ্বর তোমার মঙ্গল করবেন এই কামনা রইল। নিধিরাম, জল মিষ্টান্নর ব্যবস্থা করো, অতিথি আজ দেবতা হয়ে এসেছে, সেবা করো, সেবা করো।
না না, সেসবের প্রয়োজন নেই জমিদার মশাই, আজ হাতে সময় কম, আমাকে আবার দক্ষিণের জঙ্গলে একবার যেতে হবে, ইজারাদারদের সঙ্গে সাক্ষাতের প্রয়োজন। এও ডানকান সাহেবের নির্দেশ, আমাকে আসতে আজ্ঞা করুন।
শশী মুখুজ্জে আর আটকে রাখলেন না কৃষ্ণমোহনকে। ফটকের বাইরে এসে কৃষ্ণমোহন গাড়ি ছুটিয়ে দিল। শশী মুখুজ্জে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, পালঙ্কে হেলান দিয়ে বসে বললেন,
কিরদ, পালকি বার করতে বলো, আমি এক্ষুনি একবার শশধরের কাছে যাব, ছেলের মুখটা না দেখা পর্যন্ত ভেতরটা শান্ত হচ্ছে না।
প্রথম আপত্তি তুলল গিরি কবিরাজ, মা ঠাকুরনও সম্মতি দিল না, ঘর শুদ্ধ সকলেই বাধা দিল। বিধুশেখর আচার্য বললেন,
ছোট কর্তা যদি সুস্থ থাকেন তাহলে পালকি পাঠিয়ে তাকে ফিরিয়ে আনলেই তো হয়।
শশী মুখুজ্জে কারো কথা শুনলেন না, তার জেদের কাছে সকলকেই হার স্বীকার করতে হল। ফরেস্ট রেঞ্জার ডানকান সাহেবের বাংলোর সামনে এসে দাঁড়াল পালকিটা, সঙ্গে লোক বলতে দুজন বাহক আর লেঠেল। লেঠেল রঘু ফটকের সামনে গেলে দ্বাররক্ষী এগিয়ে এসে দাঁড়াল। দ্বাররক্ষীর চোখে মুখে বিরক্ত ভাব, কুঞ্চিত কপাল ও ধারালো দৃষ্টি নিয়ে তাকিয়ে ও বলল,
এখানে কি আছে? হ্যাঁ পালকি হটাও, সাহেব এক্ষুনি বেরোবেন, বেরোবার সময় তিনি পথে লোকজন দেখলে একবারে চটে যাবেন, যাও 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 সরে যাও।
কথাগুলো অসহ্য হয়ে উঠলে রঘু বলল,
কাকে কি বলছিস জানিস? পালকির ভেতর কে আছেন?
দ্বাররক্ষী রঘুর কথা না শোনার ভান করল। বাহকেরা কোনো জবাব দিল না, ওরা পালকি নামাল, তারপর কোমর থেকে গামছা খুলে নিজেদের ঘর্মাক্ত শরীর মুছে চলল। এতে দ্বাররক্ষী আরো অস্বস্তিতে পড়ল ও চিৎকার করে বলে উঠল,
আরে বড্ড বিয়াড়া লোক তো তোমরা, বলছি না পালকি হটাও, সাহেব যাওয়ার সময় এসব হাঙ্গামা দেখলে চটে যাবে, শেষে আমার চাকরিটাই যাবে, চলে যাও চলে যাও এখান থেকে, কিছু বলার থাকলে কাল এসো, কাল সাহেব থাকবেন, যাও এখন যাও।
এরপর রঘুর সঙ্গে দ্বাররক্ষীর বচসা বাতলে পালকির পর্দা সরিয়ে বাইরে বেরিয়ে এলেন জমিদার শশী মুখুজ্জে। ওর শারীরিক অবস্থা ভালো নয়, মুখটা উজ্জ্বল হয়ে আছে ঠিকই কিন্তু শরীর দুর্বল। পালকির গায়ে হেলান দিয়ে কোন রকমে দাঁড়ালেন তিনি, তারপর ধীর কণ্ঠে বললেন,
আহ এত চিৎকার কেন রঘু? থাম থাম বাবা, আমি কথা বলছি।
রঘু জমিদার শশী মুখুজ্জের কণ্ঠস্বর পেয়ে কয়েক পা পিছিয়ে এল। শশী মুখুজ্জে দ্বাররক্ষীকে লক্ষ্য করে বললেন,
আমার ছেলে শশধর, শশধরকে দেখেই চলে যাব, একটু ফটকটা খোলো ভাই, ও এখানেই আছে, সাহেবের লোক আমাকে খবর পাঠিয়েছে বলেই আমি এইখানে এসেছি।
দ্বাররক্ষী জমিদার শশী মুখুজ্জের আপাদ মস্তক দেখল, তারপর গম্ভীর স্বরে জবাব দিল,
সাহেব ব্যস্ত আছেন, এই সময় কারোর সঙ্গে দেখা করেন না, আপনি পরে আসুন।
কথা শেষ করে ফটকের সামনে গিয়ে দাঁড়াল দ্বাররক্ষী। পরক্ষণেই হই হই শব্দ তুলে গরুর গাড়ি এসে দাঁড়াল ফটকের সামনে। গাড়ির ছইয়ের ভেতর থেকে নামল পণ্ডিত বিধুশেখর আচার্য, পুরোহিত ক্ষীরোদ ভট্টাচার্য, যতীন আর মাধব ঘোষ। ক্ষীরোদ ভট্টাচার্য শশী মুখুজ্জেকে লক্ষ্য করে বললেন,
আপনি পালকিতে উঠবার পরপরই আমাদের খেয়াল হল আপনার সঙ্গে আমাদেরও যাওয়া উচিত ছিল, তাই দশরথকে ডেকে বেরিয়ে পড়লাম, কিন্তু এ কি কর্তামশাই, আপনি এই শরীরে দাঁড়িয়ে আছেন যে।
হে রঘু, কি রে তুই খেয়াল করিসনি?
কর্তামশাই আমাকে কথা কইতে দিল তো।
শশী মুখুজ্জি অবসন্ন শরীরে চোখ নামালেন, সূর্যের তাপ এসে পড়েছে ওর মুখে, ক্লান্তি জড়ানো চোখের চাহনিতে নিরুপায় ভাব, ধুতির কোঁচায় মুখের ক্লান্তি মুছলেন তিনি। বিধুশেখর বিষয়টা আঁচ করতে পেরে এগিয়ে গেলেন ফটকের সামনে, তারপর দ্বাররক্ষীকে লক্ষ্য করে বললেন,
সাহেবকে গিয়ে বলো জমিদার শশী মুখুজ্জে এসেছে, ওর ছেলে এখানেই আছেন, একবার দেখা করতে চান।
দ্বাররক্ষী একবার উঁকি দিয়ে দেখল শশী মুখুজ্জেকে, তারপর শুকনো মুখ নিয়ে ফটক খুলে দৌড়ে ভেতরে চলে গেল। ক্ষীরোদ ভট্টাচার্য বলে উঠলেন,
এ কি জমিদার মশাই, আপনি ওকে আপনার পরিচয় দেননি, ও আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে, তাও কিছু বললেন না।
শশী মুখুজ্জের মুখ থেকে কথা সরল না, ছেলের চিন্তায় বোবা হয়ে গেছেন যেন। ক্ষীরোদ ভট্টাচার্য শশী মুখুজ্জেকে ধরে বললেন,
আপনি পালকির ভেতরে বসুন তো, দেখি দ্বাররক্ষী আপনাকে কিভাবে আটকে রাখে।
তারপর কাহারদের দিকে চেয়ে বললেন,
তোরা কি বোবা কালা হয়ে গিয়েছিলিস, ওকে বলতে পারলি না জমিদার মশাই এসেছেন ফটকটা খুলে দিতে?
কাহারেরা মুখ ছোট করে দাঁড়াল। ক্ষীরোদ রাগে ফেটে পড়ে বললেন,
পালকি তোল, আমি খুলছি ফটক, সোজা ভেতরে নিয়ে যাবি পালকি।
ক্ষীরোদ ভট্টাচার্যের কথা অক্ষরে অক্ষরে ফলে গেল, পালকি একেবারে ডানকান সাহেবের গাড়ি বারান্দার সামনে গিয়ে দাঁড়াল। শশী মুখুজ্জে পালকির ভেতর থেকে বাইরে বেরিয়ে দাঁড়ালেন। সঙ্গে রয়েছে ক্ষীরোদ ভট্টাচার্য, বিধুশেখর আচার্য, যতীন আর মাধব ঘোষ। কাহারেরা শূন্য পালকি তুলে বাইরে বেরিয়ে গেল। লেটেল রঘু দাঁড়িয়ে রইল ফটকের কাছে। খানিক বাদেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন ডানকান সাহেব। বয়স আন্দাজ 60, দোহারা চেহারা, মাথার চুল কালো নয়, দাড়ি গোঁপ কামানো, মুখে ধবধবে উজ্জ্বল ভাব বিছিয়ে আছে। পরনে সাহেবি পোশাক, দাঁতে চুরুট কামড়ে ধরে রেখেছেন। শশী মুখুজ্জের সামনে এসে প্রসন্ন মুখ নিয়ে দাঁড়ালেন। তারপর ডান হাতটা বাড়িয়ে দিয়ে তিনি বললেন,
হ্যালো মিস্টার মুখার্জি।
শশী মুখুজ্জে নমস্কার করলেন। ডানকান সাহেব বাকিদের দিকে চোখ ফিরিয়ে নিলেন। তারপর ঠোঁট থেকে চুরুট খসিয়ে হাতে নিয়ে বললেন,
প্লিজ কাম উইথ মি।
আর দ্বাররক্ষীদের দেখা গেল না। ডানকান সাহেব পথ দেখিয়ে নিয়ে চললেন। লম্বা করিডোর দিয়ে দুর্বল পায়ে হেঁটে চলেছেন শশী মুখুজ্জে। বাকিরা আশেপাশেই রয়েছে। সাহেব একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বললেন,
গুড আফটারনুন বেবি।
ঘরের ভেতর থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো,
গুড আফটারনুন স্যার।
হাউ ইজ হি?
প্রিটি গুড।
তোমাকে দেখিতে কাহারা আসিয়াছে দেখো, ভেতরে আসুন মিস্টার মুখার্জি, প্লিজ কাম ইন।
শশী মুখুজ্জে ঘরে পা রাখলেন। শশধর মাজা পর্যন্ত নিজেকে তুলে বসে রয়েছে পালঙ্কে। ওর বাম কাঁধ থেকে হাতের কিছুটা অংশ কাপড় জড়ানো, কপালে ও গালে আঘাতের চিহ্ন। শশী মুখুজ্জেকে দেখে চোখের জল খসল শশধরের। শশী মুখুজ্জে কাছে এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রাখল। উপস্থিত সকলেই প্রায় দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর ডানকান সাহেব ইংরেজি বাংলা মিশিয়ে যা বললেন তা পরিষ্কার বাংলায় করলে এরকম দাঁড়ায়,
আমি শহর থেকে জঙ্গল পথ ধরে ফিরছিলাম, এক জায়গায় এসে আমার ঘোড়াটা আচমকাই আয়রন ওয়ায় দাঁড়িয়ে গেল। আর আই থট ঘোড়া বুঝি চোট পেয়েছে। তৎক্ষণাৎ ঘোড়া থেকে উপর থেকে আমি নেমে জানোয়ারটাকে পরীক্ষা করতে লাগলাম। অ্যাট সডেনলি আমার চোখ গেল পাশের ঝোপের দিকে। আর আই স একটা একটা আহত অবস্থায় ও পড়ে আছে ওখানে, পোশাক রক্তে একেবারে ভিজে গেছে, লেফট হ্যান্ডে আঘাত লেগেছে আর তার উপরে একটুকরো কাপড় জড়ালো। কাছে গিয়ে বুঝলাম যে হিজ লাইফ, গা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। কাঁধের উপরে যে জুঁইটা ছিল সেটা থেকেই ইনফেকশনটা ছড়িয়েছে। দেখেই বুঝিয়েছিলাম হি মাস্ট বি অ্যাট্রাক্ট বাই সাম ওয়াইল্ড অ্যানিমাল। এবার আমি আর লেট করি না, ওকে ঘোড়ার পিঠে তুলে এখানে নিয়ে আসি। দেন আই কল দ্য ডক্টর। ডাক্তার এসে সব ব্যবস্থা করে গেলেন, মেরিকে রেখে গেলেন যে ওর জরুরি অবস্থা চলল। এন ইজ ফাইন না, পুরোপুরি সুস্থ, কোনো চিন্তা নেই। তাই ওর মুখ থেকে নাম পরিচয় জেনে কৃষ্ণমোহনকে পাঠিয়েছিলাম আপনার কাছে।
আপনার এই দিন আমি কোনদিন বলব না সাহেব, আপনি আমার কাছে দেব তুল্য।
মুখার্জি, ইটস নট রাইট, ইটস নট রাইট। আমি যার সময় কর্তব্যটুকু পালন করেছি, বেশি কিছু না। আপনি বসুন প্লিজ, আপনারা সকলেই বসুন, হ্যাভ এ সিট। ও মাই গড, হ্যামলেট। মিস্টার মুখার্জি কিছু মনে করবেন না, আমাকে একটু বেরোতে হবে, ম্যাজিস্ট্রেট সাহেব একবার তলব করেছে না, আশা করি ফিরে আসতে খুব একটা টাইম লাগবে না। তবে প্লিজ আমি ফিরে না আসা পর্যন্ত প্লিজ কেউ এখান থেকে চলে যাবেন না, ইটস মাই রিকোয়েস্ট।
কথা শেষ করে ডানকান সাহেব ঘর ছাড়লেন। সেবিকা মেরিও পাশের ঘরে চলে গেল। শশী মুখুজ্জে বসলেন শশধরের পাশে। বাকিরা ঘরের মধ্যে থাকা শূন্য চেয়ারগুলো দখল করল। এরপর ক্ষীরোদ ভট্টাচার্য, বিধুশেখর আচার্য, মাধব, যতীন সকলেই শশধরের কুশল মঙ্গল জিজ্ঞেস করলেন। ওর দুঃসংবাদ পাওয়ার পর জমিদার বাড়ির অবস্থা সংক্রান্ত ঢের কথাও বলল, কিন্তু কোনো কিছুর প্রতি শশধরের যেন উৎসাহ বা আগ্রহ কিছুই নেই। শরীর সতেজ মনে হলেও ওকে উদ্বিগ্ন দেখাচ্ছে। বিষয়টা আন্দাজ করতে পেরে শশী মুখুজ্জে প্রশ্ন করলেন,
বাবা শশধর, তুমি কি কিছু দুশ্চিন্তায় আছো বাবা?
কি?
তোমার শরীর ঠিক আছে তো? তোমার মা তোমাকে নিয়ে দুশ্চিন্তার অন্ত রাখেনি, সারাক্ষণ রাধা মাধবের মন্দিরে পড়েছিল। জেনে রেখো, তার প্রার্থনার বলেই তুমি ফিরে এসেছ। আমরা সকলেই তো ভেবেছিলাম তোমার উদ্বিগ্ন ভাবটা দেখে আমার কিন্তু ভালো লাগছে না বাবা। তুমি ঠিক আছো তো?
হ্যাঁ ঠিক আছে।
আমার কেমন যেন মনে হচ্ছে তুমি কিছু ভাবছ। শরীরের থেকে মনের আঘাত তোমার অনেকখানি বেশি। কি হয়েছে তোমার শশধর বলো।
শশধর দৃষ্টি শূন্য করে বাইরে চেয়ে রয়েছে। দুপুর ফুরিয়ে এসেছে অনেক আগেই। বিকেলের রাঙা রোদ আকাশের কোনায় কোনায় জড়ো হয়েছে। পাখির ডানায় ভর করে দিনের রং এই বুঝি উড়ে যেতে বসেছে। নদীর জল কমলা, মাঠ ভরা ফসলের উপর ডুবন্ত সূর্যের আভা দেখা দিয়েছে। এই বুঝি ঝুপ করে সন্ধে নামবে, অন্ধকারে ঢেকে যাবে চরাচর। শশী মুখুজ্জে আবার প্রশ্ন করলেন,
তোমার কি কিছু হয়েছে শশধর? তুমি নির্দ্বিধায় বলতে পারো।
রেভারেন্ড রেভারেন্ড অ্যান্ডারসন।
ওর উচ্চারিত শব্দজোড়া অনেকেরই বোধগম্য হল না। শশী মুখুজ্জের ভুরু যুগল কুঞ্চিত হল। যতীন বলে উঠল,
মার্জনা ছোট কর্তা, আপনার কথার অর্থ বোধ হয় আমাদের কারোর পক্ষে বোঝা সম্ভব হয়নি।
শশধর যতীনের কথায় কর্ণপাত করলেও কোনো জবাব দিল না। ওর মুখের উপর ছেয়ে আছে উদ্বিগ্ন ভাব, চোখের তারা চঞ্চল, ওকে উত্তেজিত দেখাচ্ছে। ও শশী মুখুজ্জের দিকে তাকিয়ে বলল,
আমার চেতনা ফেরত আসার পর আমি ডানকান সাহেবকে একটা কথা বারবার জিজ্ঞাসা করেছিলাম বাবা।
কি কথা?
রেভারেন্ড অ্যান্ডারসনের কথা।
কে রেভারেন্ড অ্যান্ডারসন?
শশধর স্মৃতির অতলে ডুবে যাওয়া সম্পদ উদ্ধারের জন্য মানসিকভাবে নিমজ্জিত হল। সামান্য সময় ও চুপ করে রইল। মস্তিষ্কে ভাসমান অগোছালো চিত্রগুলো সাজানোর প্রয়োজন আছে। ঠিক কোথা থেকে শুরু করলে সবটা বলা যায় সেটা ভেবে ও বলতে শুরু করল,
আপনার অসুস্থতার কথা শুনবার পর আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শহর থেকে ফিরছিলাম। পথে কাহাররা বলল কালীর জঙ্গলের ভেতর দিয়ে গেলে নাকি পথ অনেকটাই কমবে। আমিও মত দিলাম, কারণ আপনার কথা ভেবে আমি স্থির থাকতে পারছিলাম না, অধৈর্য হয়ে উঠেছিলাম। আমার আদেশ পেয়ে পালকি কাঁধে কাহাররা জঙ্গলের দিকে ছুটল। ভয় ছিল ডাকাত দলের, সঙ্গে কিছু টাকা কড়ি রয়েছে। যখন পরক্ষণেই ভাবলাম প্লেটেল রয়েছে, ভয় কি? কিন্তু অনেকটা এগোনোর পর আমার ভয়টা বদলে গেল।
জঙ্গলের মধ্যবর্তী অঞ্চলে এসে ক্যানিস্তারা পেটানোর শব্দ কানে এলো। আমি পালকি থামাবার নির্দেশ দিলাম, লেটেলরাও সজাগ হল। কাহারদের মধ্যে একজন বলল,
কর্তা, বোধহয় বাঘ বেরিয়েছে।
বোধহয় বাঘ গায়ে ঢুকেছিল, তাই তো গ্রামবাসী বাঘ তাড়াতে জড়ো হয়েছে। ওই যে কর্তা, মশালির আলো দেখা যাচ্ছে।
গাছের আড়ালে আড়ালে জমে থাকা অন্ধকারে মশালের আগুন চোখে পড়ল, অনেকটাই দূরে। সেই সঙ্গে উত্তেজিত গ্রামবাসীর সমবেত চিৎকার কানে এলো, খুব মৃদু। বুঝলাম বাঘের অবস্থান আমাদের থেকে অনেকটাই দূরে। পশ্চিমে নদীর কিনারে বাঘ বেরিয়েছিল বোধহয়। লেটেল রঘু পালকির সামনে এসে বলল,
আমরা থাকতে আপনার ভয় নাই কর্তা, আপনি পালকি থেকে বেরোবেন না, ভেতরেই থাকুন।
আমি জড়সড় হয়ে বসলাম। পালকি আবার চলতে শুরু করল। নদীর বাঁকটার কাছে এসে আর মানুষের হট্টগোল শুনলাম না, সবকিছু শান্ত হল। বনের মধ্যেকার সরু পথ ধরে দিব্যি চলছিলাম, হঠাৎ পালকি একদিকে কাত হয়ে পড়ল জঙ্গলের মধ্যে। সেই সঙ্গে সামনের বাহক চিৎকার করে ছুটে পালিয়ে গেল। মুহূর্তের মধ্যে হুলুস্থুলু বাঁধল। লিটিলরা এলো পাথারি লাঠি চালিয়ে চলল ছোট ছোট ঝোপ লক্ষ্য করে। আমি কিছু বুঝতে না পেরে পালকির ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম। আর ঠিক তখনই একটা বৃহৎ আকায় বাঘ আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার আমার ঘাড়টা কামড়ে ধরে। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। তারপর লেটেলদের লাঠির ঘা উপেক্ষা করে বাঘটা আমাকে টেনে নিয়ে চলল জঙ্গলের ভেতরে। আতঙ্কে আমার হাত পা অসাড়। জঙ্গলের উঁচু ঢিবির উপর আমাকে টেনে নিয়ে চলেছে বাঘটা। অর্ধ চৈতন্য অবস্থায় লেটেলদের চিৎকার কানে আসছে। আমার শরীরে নিয়ন্ত্রণ নেই, বাঘের মুখ থেকে নিজেকে ছাড়াবার প্রয়াস করবার সাহস বা শক্তি আমার ছিল না। ধীরে ধীরে মানুষের কণ্ঠস্বর মিলিয়ে যেতে থাকলে বুঝলাম বাঘ আমাকে অনেকটাই সরিয়ে ফেলেছে, কিংবা লেটেলদের দল আমাকে ফেলে পালিয়েছে। কাঁধ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। একবার চোখ খুলে দেখলাম কাঁটা ঝোপঝাড়ের সঙ্গে আমার শরীরটা ঘোষ্টে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। চোখে পড়ল হলুদ আর কালোতে মিশেল বাঘের সামনের পায়ের দুই থাবা। পূর্ণ বয়স্ক বাঘটা গড়গড় শব্দ তুলে আমাকে টেনে হিঁচড়ে বনের আরো গভীরে নিয়ে যেতে চাইছে। আমি বাঁচবার সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছিলাম। এমন সময় বন্দুক ছোঁড়ার শব্দে আমি চমকে উঠলাম। পরপর দুইবার গর্জে উঠল বন্দুক, আর সঙ্গে সঙ্গে আমি জঙ্গলের ভেতর দিয়ে গড়িয়ে পড়তে লাগলাম নিচের দিকে। বাঘের চোয়াল থেকে আমি মুক্তি পেয়েছি। বুঝলাম সেই বাঘ বোধহয় আর জীবিত নেই। চোখ বন্ধ অবস্থায় আমি কতটা নিচে গড়িয়ে পড়েছিলাম জানি না, কিন্তু যখন চোখ খুললাম দেখলাম সামনে বসে রয়েছে একজন সাহেব।
সাহেব জঙ্গলের ভেতরে?
হ্যাঁ সাহেব। সাহেবের দশাসই চেহারা, গায়ে কাদামাটি মাখা ময়লা পোশাক, মাথায় বাদামি চুল, চোখের মনির রং নীল। এক মুখ দাড়ি নিয়ে এসে আমার দিকে তাকিয়ে হাসছে। হাতে বন্দুক দেখে বুঝলাম বাঘটাকে ওই মেরেছে। আমি কথা বলবার মতো পরিস্থিতিতে ছিলাম না। অত্যধিক রক্তক্ষরণের কারণে প্রচন্ড দুর্বল লাগছিল নিজেকে। আমি যন্ত্রণায় কাতরাচ্ছি। সাহেব আমাকে নদী থেকে জল তুলে এনে খাওয়ালেন, ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধপত্র দিলেন, কাপড়ের টুকরো দিয়ে ক্ষতস্থান বেঁধে দিলেন, এতে সুফল মিলল। যন্ত্রণা উপশম হল অল্প সময়ের মধ্যেই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করার পর জিজ্ঞেস করলাম, আপনার আপনার নাম?
এন্ডারসন, রেভারেন্ড এন্ডারসন,
বলে সাহেব মোটা চুরুট দাঁতে কামড়ে ধরে তাতে অগ্নি সংযোগ করলেন। কড়া তামাক পোড়ার গন্ধ আমার নাকে এসে ঠেকল। সাহেব মাথা ঘুরিয়ে সমস্ত জঙ্গলটা দেখছেন। হাতে ধরা একটা যন্ত্রে দিক নির্ণয় করার চেষ্টা করছেন। সাহেবের হাবভাব আর ব্যবস্থাপনায় বুঝলাম, বাড়ি থেকে জঙ্গলে আসবার সময় সাহেব সমস্ত কিছু বন্দোবস্ত করেই বেরিয়েছেন। কাঁধে বন্দুক, পিঠে থলে, কোমরে অতিরিক্ত টোটা রাখবার স্থান, আমার উপরে যন্ত্রণানাশক ওষুধ ওই থলে থেকেই বেরিয়েছে বলেই আমার অনুমান। আমার কেমন ঝিমুনি আসছিল, তাছাড়া শরীর ও মনের ধকল তো কম যায়নি, তখনও বুকটা কাঁপছে। ঢুলু ঢুলু চোখে আমি দ্বিতীয় প্রশ্ন করলাম সাহেবকে, আপনি এই জঙ্গলের ভেতর শিকার করতে এসেছেন? সাহেব আমার প্রশ্নের কোনো জবাব দিলেন না, আমাকে ঘুমিয়ে পড়বার ইশারা করলেন। আমি চোখ বুঝলাম।
তারপর তারপর কি হলো?
কি হচ্ছে যতীন, তোর স্বভাব বদলালো না? এটা কি আমার বৈঠকখানা পেলি? দেখছিস তো ছোট কর্তা অসুস্থ, শারীরিক অসুবিধা সত্ত্বেও ওর অভিজ্ঞতা বর্ণনা করে চলেছে। ওকে অযথা প্রশ্ন করে বিব্রত করিস না।
আর ভুল হবে না কর্তা, আসলে ছোট কর্তাকে এভাবে এখানে দেখে এমনি আমরা সবাই কেমন চঞ্চল হয়ে পড়েছি, তার উপর আবার রোমাঞ্চকর কাহিনী, সব মিলিয়ে নিজেকে আর সামলাতে পারিনি। আর হবে না কর্তা, এই কান ধরলুম।
ওই কাঠের টেবিলের উপর রাখা পিতলের পাত্রে জল আছে, আমাকে আমাকে একটু জল খাওয়াবে যতীন?
নিশ্চয় ছোট কর্তা।
অনেক রাতের দিকে কাঠের গাঁট পুড়বার পটপট শব্দে আমার চোখ খুলে গেল। মাথা তুলে দেখলাম ম্যান্ডারসন সাহেব শুকনো কাঠে আগুন ধরিয়েছে। দুই পায়ের উপর ভর দিয়ে আগুনের সামনে বিশেষ কায়দায় বসে আছে সে, মুখে মোটা চুরুট পড়ছে। সাহেবের হাত দুটো সামান্য নড়ছে দেখে আমি সেদিকেই চোখ সরালাম। দেখলাম সাহেব কাঠের আগুনে একটা মৃত খরগোশ ঝলসাচ্ছেন। আমাকে তাকিয়ে থাকতে দেখে হাসি মুখে বললেন,
শরীর এখন কেমন আছে?
বলা বাহুল্য আমার সঙ্গে সাহেবের সমস্ত কথাই ওদের ভাষাতেই হয়েছিল। এখানে উপস্থিত সকলের কথা মনে করে আমি সমস্ত কথোপকথন মাতৃভাষায় উচ্চারণ করছি। আমি বাম হাতটা নাড়াতে পারছিলাম না, তবে মাঝা পর্যন্ত নিজেকে তুলে বসালাম। এতেই সাহেব বুঝলেন আমি অনেকটা সুস্থ। হাসি মুখে চাইলাম সাহেবের দিকে। সাহেব উষ্ণ নরম মাংসের একটা টুকরো আমার দিকে এগিয়ে দিয়ে বললেন,
তোমার খাদ্যের প্রয়োজন, এটা খাও।
তারপর ঠোঁট থেকে চুরুট নামিয়ে কাঠের আগুনে ছুঁড়ে দিলেন। আমি কৃতজ্ঞতাপূর্ণ চোখ নিয়ে সাহেবের দিকে তাকিয়েই আছি। সত্যি মানুষটা আমার কাছে দেবতার থেকে কম কিছু নয়, মৃত্যুর মুখ থেকে আমাকে টেনে এনেছেও। চরম মুহূর্তে সাহেব গুলি না ছুঁড়লে আমি বাঘের পেটে চলে যেতাম। এরপর থলে থেকে রঙিন পানীয় শিশি বার করলেন অ্যান্ডারসন সাহেব। তারপর আমার দিকে উঁচিয়ে ধরে জানতে চাইলেন চলবে কিনা। আমি দুই পাশে মাথা নাড়ালাম। অ্যান্ডারসন সাহেব মুচকি হেসে বললেন,
একটু পান করিলে আরাম পেতে।
আমার আমার অভ্যেস নেই।
বেশ, তাহলে আমি একাই পান করিতেছি। আচ্ছা, তোমার
নামটা কিন্তু জানা হয়নি। কি আছে তোমার নাম?
আমি নাম বললাম, বাঘের সাথে কিভাবে সাক্ষাৎ হল সেও বললাম। বাবার অসুস্থতার কথা জেনে সাহেব দুঃখ প্রকাশ করলেন। তারপর অ্যান্ডারসন সাহেব ঝলসানো মাংস আর তরল গলায় ঢেলে চললেন। আমি অভুক্ত থাকিনি, উদরপূরণে এর সত্যি প্রয়োজন ছিল। অনেকক্ষণ কিছু খাইনি, রক্তক্ষরণ, ওষুধ প্রয়োগ, ধকল সব মিলিয়ে খিদেও পেয়েছিল। আগুনে পোড়া মাংস অমৃত মনে হল। অ্যান্ডারসন সাহেব খাওয়ার সময় একটাও কথা বললেন না। জঙ্গলে রাত্রি যাপন এই প্রথম আমার। শরীর দুর্বল কিন্তু মনে অদম্য সাহস উঁকি দিচ্ছে। অস্ত্রধারী সাহেব আর আগুন, এই দুইয়ের কারণেই বোধহয় আমার বুক কাঁপেনি। আমরা যেখানে বসেছিলাম সেখানে আলো উত্তাপ দুই আছে, তবে পিঠের পেছন দিক থেকেই অন্ধকারের দেওয়াল শুরু। আগুনের হলকায় কাঁপা কাঁপা আলোর রেখা খেলা করছে গাছ ও ঝোপের গায়ে, তাতেই অস্পষ্ট দেখা যাচ্ছে খানিকটা। বুনো জন্তুর পদচারণার শব্দ পাচ্ছি, শুকনো পাতা মাড়িয়ে আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে ওরা। তবে কাছে ঘেঁষছে না, জ্বলন্ত জোড়া জোড়া চোখ নিয়ে চেয়ে আছে আমাদের দিকেই। এও জানি সরীসৃপের দল আড়ি পেতে আছে আড়ালে। আমার খাওয়া শেষ হলে আমি জমাট অন্ধকারের দিকে চাইলাম। মাথার উপরে ছেঁড়া ছেঁড়া আকাশ দেখা যাচ্ছে, চাঁদ নেই কিন্তু নক্ষত্রের দুটি চোখে ঠেকছে। অ্যান্ডারসন সাহেব খাওয়া শেষ করে আগুনে কিছু শুকনো কাঠ ফেলে দিলেন, তারপর নিজের জায়গায় বসে থলে থেকে একটা বাঁশি বার করলেন, পেতলের বাঁশি। পরক্ষণেই অ্যান্ডারসন সাহেবের সুরেলা বাঁশির ধ্বনিতে শান্ত হয়ে পড়ল জঙ্গল। মোহময়ী রাত আরো বেশি করে মায়াবী করে তুলল বাঁশির অদ্ভুত শব্দ। জমাট অন্ধকারে জোনাকির মিটমিটে আলো, বুনো ফুলের উগ্র গন্ধ আর এই বাঁশির শব্দ আমাকে মোহাচ্ছন্ন করে ফেলল। আমার যন্ত্রণা কোথায় যেন মিলিয়ে গেল। স্বর্গীয় অনুভূতি উপলব্ধি করবার সময় মনে হচ্ছিল এই বুঝি আকাশ বেয়ে পরীরা নেমে আসবে, অলৌকিক আলোয় জেগে উঠবে জঙ্গল আর অ্যান্ডারসন সাহেব হয়ে উঠবেন বনের রাজা। যন্ত্রণা নাশক তীব্র ওষুধের কারণেই হোক আর সাহেবের বাঁশির সুরেলা ধ্বনির জন্যই হোক, আমি কল্পনাপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার এই বিশ্বাস জন্মেছিল বোধহয় আমার সঙ্গে সঙ্গে সমস্ত বন পশু পাখিও এই বংশী ধ্বনি শুনে নিজেদের ক্লান্তি দূর করছে। রাত আরো গাঢ় হলে সাহেব বাঁশির স্বর বন্ধ করলেন, তারপর হাসি মুখে বললেন,
আমার একটা চাকর ছিল, নাম উপেন, ওর কাছেই আমি বাঁশি বাজানো শিখিয়াছি। এই বাঁশিটা উপেনই আমাকে উপহার হিসাবে দিয়েছিল।
আপনি চমৎকার বাঁশি বাজান। অ্যান্ডারসন সাহেব বাঁশি থলেতে রাখলেন, তারপর আগুনের দিকে তাকিয়ে বললেন,
নির্জন স্থানের এই জ্বলন্ত কাঠের স্তূপের অদ্ভুত একটা মায়া আছে, ইউ নাও, এর সামনে বসিলেই আশ্চর্য একটা ভালো লাগা জন্মায়। আমাদের রক্ত মাংস ঔষধ দ্বারায় সেই ভালো লাগা মিশিয়া রহিয়াছে, অনেক কাল আগে থেকেই রহিয়াছে। এই ফায়ার ক্যাম্প কোন সাধারণ জিনিস নয়, এটির ইতিহাস রহিয়াছে। আদিম জনগোষ্ঠীর কাছেও এই ফায়ার ক্যাম্প ছিল একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। জনগোষ্ঠীগুলি যখন ভাষা, সংগীত, নাচ এইরকম বিভিন্ন মানবিক আনুষঙ্গগুলো অর্জন করিতে শিখিল, তখন সেই সমস্ত বিদ্যে ছড়িয়ে দিত এই ফায়ার ক্যাম্পের সামনে বসিয়া। অজস্র শিখারের গল্পের সাক্ষী এই আগুনের স্তূপ। নিজেদের সুরক্ষিত এবং উষ্ণ রাখার পাশাপাশি এই আগুন সকলেরই সংস্কৃতিতে ঢুকিয়া পড়ে। এখনো আগুনকে কেন্দ্র করিয়া বসিলে একজন যোদ্ধা রণকৌশল প্রস্তুত করে, শিকারি শিকারের নকশা নির্মাণ করে। অর্থাৎ আগুনের স্তূপ কেবল খাদ্য প্রস্তুতের জন্য নহে, ইহার সঙ্গে শৈল্পিক নিদর্শনগুলি প্রকট হইয়া পড়ে।
কথাগুলো বলবার সময় অ্যান্ডারসন সাহেবের চোখ চিকচিক করছিল। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, কারণ আগুন, বন আর এই রাত আমার কাছে নতুন। ততক্ষণে শারীরিক যন্ত্রণা অনেকটা কমেছে, নিজেকে স্বাভাবিক বলেই মনে হচ্ছিল আমার। তবে এও বুঝতে পেরেছিলাম অ্যান্ডারসন সাহেবকে উন্মোচন করবার এটাই যথার্থ সময়। রাতের মায়া আর পানীয়র নেশা ওকে পেয়ে বসেছে। অনেকক্ষণ ধরে আমার মনে কিছু প্রশ্ন জড়ো হয়ে আছে, সেগুলো প্রকাশের এটাই যথার্থ সময়। আমার বারবার মনে হচ্ছিল অ্যান্ডারসন সাহেব সাধারণ কোনো মানুষ নয়, ওর মধ্যে এমন কিছু আছে যা আমাদের মতো মানুষকে আকৃষ্ট করতে পারে। তাই বলে উঠলাম, আচ্ছা, এই নির্জন বনে আপনি তো কেবল আগুন জ্বালাবার জন্য আসেননি সাহেব, তাই না? আমি এও অনুমান করতে পারি যে কেবলমাত্র বাঘের গর্জন কিংবা আমার প্রাণ বাঁচানোর জন্য আপনার এই বনে আবির্ভাব হয়নি, আপনি এসেছেন অন্য কারণে। সে কারণটা কি সাহেব? আমি থামলে অ্যান্ডারসন সাহেব পাথর দৃষ্টি নিয়ে কিছুক্ষণ তাকালেন আমার দিকে, আমিও চেয়ে আছি তার দিকে। সাহেবের দৃষ্টিতে গভীরতা আছে, ও নজর দিয়ে আমার অন্তর ছিঁড়ে মন বুঝবার চেষ্টা করছে। শহরে বসবাসের কারণে মানুষকে অনেক রূপে দেখবার আমার অভ্যাস আছে, কিন্তু আমার দেখা কোনো রূপের সঙ্গেই সাহেবকে মেলাতে পারছিলাম না। অ্যান্ডারসন সাহেব কাঠের আগুন থেকে চুরুট ধরিয়ে ঠোঁটে গুঁজলেন, নিমগ্ন হয়ে সাদা ধোঁয়া ছাড়লেন কয়েকবার, তারপর বললেন,
আমি গুপ্তধনের সন্ধানে এ জঙ্গলে আসিয়াছি।
গুপ্তধন? সাহেব বলেন কি, এই বনে গুপ্তধন লুকিয়ে আছে? কালীর বন সম্পর্কে এমন কোনো কথা তো আমি কখনো শুনি। কোন রাজা, নবাব কি যক্ষ এই ধন লুকিয়ে রেখে গেছে তা জানবার ইচ্ছা জন্মালো আমার। আমি উত্তেজিত হয়ে পরপর কয়েকটা প্রশ্ন করে বসলাম। জবাবে অ্যান্ডারসন সাহেব বললেন,
আমি শিকারি নই, সঙ্গের বন্দুকটা আত্মরক্ষার জন্য আনিয়েছি, বাঘ মারিলাম তোমার প্রাণ রক্ষার জন্য, এছাড়া আমি জীব হত্যার জন্য এ বনে আসি নাই। অনেকদিন হইল এই বনের মধ্যে ঘুরি পেয়েছি, এর অবশ্য একটা জোরালো কারণ রহিয়াছে, সেটা বোঝাবার জন্য তোমাকে খানিকটা অতীতে যাইতে হবে, সময় লাগিবে সবটা বলিতে।
শেষ কথাটার মধ্যে দিয়ে সাহেব আমার ধৈর্য ও কৌতূহল মাপবার চেষ্টা করলেন। আমার জন্মস্থানের পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত একটি বন সম্পর্কে একজন বহিরাগত সাহেব বেশি জানেন সেটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না আমার। অন্যদিকে পুরনো স্থানকে নতুনভাবে জানবার কৌতূহল চেপে রাখতে পারলাম না, বললাম, সকাল না হওয়া পর্যন্ত আমি বাড়ি ফিরতে পারছি না, অর্থাৎ আজকের রাতটা আছে, সময়ের কমতি নেই। আমার কথা শুনবার পর সাহেব হেঁয়ালি করে বললেন,
আমার কথা শুনিবার পর বাকি সময়টুকু তুমি আমার জন্য ব্যয় করিতে পারিবে শশধর?
আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। হিসেব মতো আজকের পর থেকে আমার জীবনের উপর আপনার অধিকার আছে, সুতরাং এর বেশি আমি আর কিছু বললাম না। দেখলাম আমার বক্তব্যে সাহেব সন্তুষ্ট হলেন, চুরুটে টান দিয়ে বললেন,
বেশ, তবে শোনো, বাংলায় তখন মুঘলদের শাসন চলিতেছে, এরই মধ্যে উপদ্রব বাড়ে পর্তুগিজ জলদস্যুদের, ওরা সমুদ্রে ভাসমান বাণিজ্য তরিগুলিতে আক্রমণ করিয়া লুটপাট চালাইত, ওদের হাত থেকে জেলেদের নৌকাও রেহাই পাইত না, সমুদ্রকে চিনে ফেলিবার দক্ষতা ওদের ছিল, সমুদ্র স্রোত ঝড় ঝঞ্ঝার দিক নির্ণয় সমস্ত কিছু ছিল ওদের নখর দর্পণে, প্রচন্ড সাহসী নিষ্ঠুর রক্ত লোলুপ এই জলধস্যুরা ছিল সমুদ্রের রাজা। কালক্রমে সমুদ্রে তাণ্ডব চালাইবার পর ওরা ধীরে ধীরে স্থলভাগের দিকে হাত বাড়াইতে লাগিল, জলভাগ ছাড়িয়া সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে ওরা প্রবেশ করিল অসৎ উদ্দেশ্য লইয়া। স্থলভাগে ওরা বিপত্র অত্যাচার শুরু করিল, লুট হত্যা নারী জাতিকে অসম্মান এইসব ছিল ওদের কাছে খুব তুচ্ছ বিষয়, মানুষের সর্বস্ব ছিনিয়ে নিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়াটা ওদের কাছে খেলা ছিল, সে সঙ্গে শক্তিশালী পুরুষ ও অল্প বয়সী নারীদের ওরা তুলে নিয়ে যেত জাহাজে করিয়া, বন্দীদের দিয়ে ওরা জাহাজের কাজকর্ম করাইত, নয়তো ফুর্তি করিত, কিংবা বন্দরে বন্দরে ভিড়ে খ্রিস্ট দাস হিসেবে বিক্রি করিয়া দিত উহাদের। ইহার ফলে উপকূলে বসবাসকারী মানুষেরা ওদের ভয়ে পালাইয়া যাইতে থাকে, জনশূন্য হইয়া পড়িতে থাকে সমুদ্র উপকূল অঞ্চলগুলি, এমনই এক জলদস্যু জলজাহাজের কথা আজ তোমায় বলিব। এক সময় বাংলার সমুদ্র উপকূল অঞ্চলে এসে ভিড়িয়াছিল একটি সর্বনাশা জলদস্যু জাহাজ, দূর সমুদ্রে জাহাজ নোঙর করে ওরা ছোট ছোট নৌকা করিয়া বাংলার উপকূল অঞ্চলে প্রবেশ করিয়াছিল, তারপর স্থলভাগে ঢুকে লুট হত্যা অত্যাচার সব কিছুই চালাইয়াছিল, সর্বশান্ত করে ওরা ফিরিয়া যায়, তবে ফিরিয়া যাওয়ার সময় ওরা কয়েকজন পুরুষ ও নারীকে সঙ্গে করিয়া লইয়া যায়। জাহাজ যখন মাঝ সমুদ্রে তখন আচমকা জাহাজে মারণ রোগ দেখা যায়, গুটি বসন্ত, অল্প কয়েকদিনে সেই রোগ ছড়িয়ে পড়ে, ধীরে ধীরে এই রোগ জাহাজে মহামারীর আকার লায়, চিকিৎসার যত্নের অভাবে মৃত্যু ঘটিতে থাকে যাত্রীদের, এই রোগটি ছোঁয়াচে তাই কাছে ঘেঁষিতে চায় না কেউ, কাছাকাছির মধ্যে বন্দর পৌঁছাতে এখনো মাস দুয়েক দেরি, মেবি
স্থলভাগ থেকে তুলে লইয়া যাওয়া কোনো নারীর শরীরে এই রোগ প্রথমে থাবা বসাইয়াছিল। ও সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তোলবার সময় একাধিক পর্তুগিজের শরীরে এই রোগটি ছড়াইয়া পড়িল, ফলত সংক্রমণ আটকানো জরুরি হয়ে পড়ে। জাহাজ কর্তৃপক্ষ স্থির করে কোন যাত্রীর শরীরে রোগের সামান্য লক্ষণ প্রকাশ পাইলেই তাকে সলিল সমাধি দেওয়া হবে এবং ঘটেও তাই। এরপরেই জাহাজে নেমে আসে বিদ্রোহ, একে একে নিজেদের প্রিয়জনকে জীবন্ত অবস্থায় জলে ছুঁড়ে ফেলিয়া দেওয়াকে মেনে নিতে পারি দিয়েছিল না অনেকেই। জাহাজের সমস্ত সদস্য এরপরে দুই ভাগে বিভক্ত হইয়া যায়। ক্রমশ তর্ক সরিয়া আসে অসিচালনার দিকে, নিজেদের মধ্যে খুন খারাপি শুরু করে চালদস্যুরা। বন্দী কৃতদাসীদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল প্রথমে, মারা পড়ে সবাই, কেবল বাঁচিয়া যায় একজন তিন কড়ি সর্দার। ও শরীরে সংক্রমণ থাবা বসাইতে পারেনি, কারণ এর আগে তিন কড়ি বসন্ত রোগে আক্রান্ত হইয়াছিল। ছেলেবেলায় ওই রোগে আক্রান্ত হইয়া তিন কড়ির একটি চোখ নষ্ট হয়ে যায়, কিন্তু ও প্রাণে বাঁচিয়াছিল। ও পেশায় মৌল হলেও ওর বাড়িতে গবাদি পশুর হইয়াছে, গবাদি পশুর মধ্যেও বসন্ত রোগের প্রকোপ অতি সামান্য মাত্রায় দেখা যাইত। সে কারণে ওদের সংস্পর্শে থাকা তিন কড়ি অনেক আগেই এই রোগকে হজম করিতে শিখে ফেলিয়াছিল। ফলত জাহাজ থেকে পালাইয়া যাইবার জন্য তিন কড়ি তৈরি হইতে থাকল। পর্তুগিজদের লড়াইয়ের ফলে ওদের সদস্য সংখ্যা হালকা হইয়া গিয়াছিল, তাছাড়া রোগ তো অনেককেই সাফ করে ফেলিয়াছে। বাকি যারা রইয়াছে তারা দুর্বল এবং আহত। জাহাজ চালাবার মতো কেউ অবশিষ্ট নাই, সমুদ্রে জাহাজ কেবল খোলার মতন ভাসিতে ছিল। সুতরাং তিন কড়ির পথ আটকায় কে? একদিন সুযোগ বুঝিয়া তিন কড়ি ওদের অস্ত্র তুলে লইয়া সবাইকে শেষ করিয়া ফেলিল। ওরা ছিল রোগক্রান্ত দুর্বল, তাই কাজটা করিতে তিন কড়ি বেশি শক্তি ক্ষয় করিতে হয় নাই। এরপর ওদের লুণ্ঠিত ধন সম্পদের কিছুটা বাক্সবন্দি করিয়া জলে চাপাইয়া পড়িল তিন কড়ি। অবশ্য পালাইবার জন্য তিন কড়ি ওদের জাহাজের গায়ে বেঁধে রাখা ছোট নৌকাগুলির একটিকে ব্যবহার করিয়াছিল। তিন কড়ির সঙ্গে যে পরিমাণ সম্পদ লইয়া পালাইয়া আসিয়াছিল সেইটা নেহাত কম ছিল না। মোর অলংকার মূল্যবান পাথরে পর্তুগিজদের জাহাজ বোঝায় ছিল, তাই তিন কড়ির হাতে যা আসিয়াছে তাতে তার চোদ্দ পুরুষ বসে খেয়েও শেষ করিতে পারিবে না। তবে সম্পদ হস্তগত করিবার পর তার চিন্তায় ঘুম আসিতেছিল না, সে ভয় পাইয়াছিল। এ কারণে ও নিজের অঞ্চলে ফিরেও বেশি দিন সেইখানে থাকিতে পারি নাই। সম্পদ হস্তগত হওয়ার বিষয়টা বাতাসে আপনা হতেই ভাসিয়া গিয়াছিল। অর্থাভাবে ক্লিষ্ট বাঙালি জাতি ও সম্পদের জন্য
শত্রুতে পরিণত হতে বেশি সময় লইবে না। এইদিকে পর্তুগিজদের ভয়ঙ্কর অত্যাচার ওকে সমুদ্রে উপকূল থেকে দূরে বসবাস করিতে বাধ্য করিয়াছিল, আর অন্যদিকে ওর হস্তগত সম্পদ ওকে তাড়িয়ে লইয়া বেড়াইতেছিল, কারণ এসবের হৌদিশ জ্ঞাত অজ্ঞাত কেউ পাইলে ওর প্রাণটাই যাইবে, এটা ও বুঝিতে পারিয়াছিল। তাই তিন ঘড়ি স্থলভাগে পৌঁছাইয়া শান্তিতে ছিল না, বেরিয়ে পড়িয়াছিল অজানার উদ্দেশ্যে, সঙ্গে তার বিপুল পরিমাণ ধন সম্পদ। এরপর থেকেই স্থলভাগ গ্রাম মানুষজন দেখলেই ওর মনে ভয় হইতে থাকে, তাই সকলে থেকে দূরে সরিয়া পড়িবার লোককে পুনরায় জলপথে পাড়ি দেয় তিন করি। মনে মনে স্থির করিয়া লয় ও এমন এক স্থানে গিয়া থিতু হইবে যেখানে কেউ ওকে চিনিতে পারিবে না। দূরে এই অপরিচিত স্থানে সেই প্রথমে তার গুপ্তধন লোকাইবে, তারপর মানুষ ও সমাজে ফিরিয়া আসিবে, এই ছিল তার পরিকল্পনা এবং ও সেইটাই করিয়াছিল।
এই পর্যন্ত বলে থামলেন অ্যান্ডারসন সাহেব। আমি মনোযোগ দিয়ে শুনে চলেছিলাম। উনি যেখানে থামলেন তার পরবর্তী ঘটনা অনুমান করতে সক্ষম হলাম। বললাম, অর্থাৎ আপনি বলতে চাইছেন তিন কোড়ি সর্দার তার অঞ্চল থেকে পালিয়ে এসে এই কালীর জঙ্গলে ধনসম্পদ লুকিয়ে রেখেছিল আর আপনি সেটা খুঁজতে বেরিয়েছেন? অ্যান্ডারসন সাহেব হাতের নিভে যাওয়া চুরুটের পোড়া অংশটা ছুঁড়ে ফেলে দিলেন, ওর চোখে উজ্জ্বল দীপ্তি ধরা দিয়েছে। এরপর দুই হাত সজোরে এক জায়গায় এনে তালির মতো শব্দ করে বললেন,
ইয়াস, তুমি ঠিক ধরিয়াছ, তিন কোড়ির মহামূল্যবান ধনরাশি এই জঙ্গলের মধ্যেই আছে।
আপনি এসবের খবর পেলেন কিভাবে?
বিষয়টা আকস্মিক ভাবে ঘটিয়াছে। অবশ্য এর পিছনেও অতীতের একটা ঘটনা রইয়াছে, সবটা জানিলে তোমার মনে আর কোন প্রশ্নের উদ্রেক হইবে না। ১৭৫৭ সালে মুঘল সম্রাট তৃতীয় আলমগীরের কাছ থেকে সমস্ত সুন্দরবনের মানচিত্র প্রস্তুত করার স্বত্বাধিকার পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফলে সমস্ত সুন্দরবন অঞ্চল জমিনে পরীক্ষা নিরীক্ষা করিয়া বেড়াইতে হয় ব্রিটিশদের। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব থেকে নির্ভরযোগ্য এবং দক্ষ কর্মচারীরা এ কাজে নিযুক্ত ছিল। মানচিত্র নির্মাণ কার্যে নিযুক্ত থাকাকালীন সকলকে ওই অঞ্চলে বসবাস করিতে হইয়াছিল, ফলত পায়ে হাঁটিয়া আর জলপথেই বেশিরভাগ অঞ্চল ভ্রমণ করিতে হয়। স্থানীয় মানুষজনের সাহায্য ছাড়াই কাজ সম্পূর্ণ করা সম্ভব ছিল না, কারণ ওই অঞ্চলে পদে পদে বিপদ, ডাঙায় বাঘ, জলে কুমির, অপরদিকে ঘন বন। স্থানীয় মানুষজনের সাহায্য ব্যতীত মানচিত্র নির্মাণ অসম্ভব ছিল। সেই সুবাদে সেই অঞ্চলের মানুষজনের সংস্পর্শে আসাটা স্বাভাবিক ছিল, ওদের ভাষায় কিছু কিছু অংশ বুঝতেও অসুবিধে ছিল না। জঙ্গলের পরিসীমা সংক্রান্ত আলোচনা করার পাশাপাশি উঠে আসিয়াছিল স্থানীয় মানুষের বিশ্বাস ও সংস্কৃতি সম্পর্কে। বোন বিবি দক্ষিণ রায়ের কথা
সেখান থেকেই ব্রিটিশদের কানে আসে। সেই সঙ্গে প্রচলিত কাহিনী তিন কোড়ি সর্দারের বিষয়টাও উঠিয়া আসে। একমাত্র তিন কোড়ি নাকি পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে ফিরে আসিয়াছিল, সঙ্গে ছিল ধনরত্ন। তবে তিন কোড়ি সুন্দরবনে আর থাকেনি, চলিয়া গিয়াছিল। ঘটনাচক্রে এই তথ্য হাতে আসিবার পর থেকেই আমি গুপ্তধন সন্ধানে আগ্রহ প্রকাশ করি এবং কাজে লেগে পড়ি। বহু স্থান ঘুরিয়াছি, সুন্দরবনে বহু মানুষের সঙ্গে কথাও বলেছি, এমনকি চোরাই পথে যারা ধনরত্ন কেনা বেচা করিয়া থাকে তাহাদের সঙ্গেও যোগাযোগ করিয়াছি। যেহেতু নদী পথ ধরেই তিন কোড়ি স্থান ত্যাগ করিয়াছিল, তাই আমি সমস্ত নদী উপকূলবর্তী অঞ্চলগুলোতে সন্ধান চালিয়ে যাচ্ছি। অবশ্য এই জঙ্গলে আসবার কারণ একটাই, আমার সংগৃহীকৃত তথ্য বোঝে তিন কোড়িকে শেষ দেখা গিয়াছিল এই অঞ্চলেই। শহরের একজন বৃদ্ধ স্বর্ণ ব্যবসায়ী আমাকে জানাইয়াছিল যে তাহার পিতার কাছে একজন বাঙালি দেহাতি মানুষ মোহর বিক্রি করিতে আসিত। ব্যবসায়ী বিষয়টা স্মরণে রাখিবার কারণ একটাই, সে ছেলেবেলায় বাবার মুখে শুনিয়াছিল বিক্রিকর্তার মোহর সম্পর্কে কোন ধারণাই ছিল না। তার পিতা হাতে তুলে মানুষটিকে যা দিত তাই নিয়ে সরিয়া পড়িত। তার চলাফেরা ছিল নাকি সন্দেহজনক, মুখে ছিল গুটি বসন্তের দাগ, আর এক চোখ ছিল নষ্ট। অর্থাৎ সমস্ত সূত্রগুলো এক স্থানে এনে জুড়ে দেবার ফলে এই স্থানটা নির্বাচন করা ছিল আমার কাছে সহজ।
অ্যান্ডারসন সাহেব থামলেন। আমি চুপ করে বসে আশ্চর্য ঘটনাগুলোর মধ্যে বাস্তবতা খুঁজবার চেষ্টা করছিলাম। ঘটনাগুলো সত্যি হলে ভাবনা চিন্তা করার দরকার আছে, কাহিনীতে অদ্ভুত আকর্ষণও আছে। এদিকে আমার শরীর ভালো নয়, বাড়িতে পিতা অসুস্থ, ফিরে যাওয়ারও দরকার আছে। প্রায় অনেকটা সময়ই জঙ্গলের মধ্যে আছি, এরই মধ্যে গুপ্তধনের সন্ধানে জড়িয়ে পড়াটা সমীচীন নয়। আরো একটা বিষয় ভেবে আমি বিস্মিত হলাম, আমি নিখোঁজ রয়েছি, লেথেল ও কাহারেরা দেখেছে আমাকে বাঘে টেনে নিয়ে গেছে, তবু আমাকে খোঁজার জন্য জঙ্গলে এখনো লোক নামেনি কেন? এতক্ষণে তো হুলুস্থুলু বেঁধে যাওয়ার কথা, গাঁ শুদ্ধ লোকের জঙ্গলে উঠে আসার কথা ছিল, কারণ আমি জমিদার বাড়ির সন্তান। পিতা আমাকে এভাবে নিখোঁজ হতে দেবেন না নিশ্চয়ই, কথাটা ভেবে মুখটা শুকিয়ে এলো আমার, হিসেব মিলছে না কিছুতেই। অ্যান্ডারসন সাহেব আমাকে চুপ করে থাকতে দেখে বললেন,
কি ভাবিতেছ শাসধর, আমি মিথ্যা বলিতেছি?
আমি কোন রকম জবাব দেওয়ার অবস্থায় ছিলাম না, নিজের ভাবনায় ডুবেছিলাম। ইতিমধ্যে অ্যান্ডারসন সাহেব তার থলে থেকে একগুচ্ছ হলদেটে কাগজ বার করে আমার হাতে দিয়ে বললেন,
নাও পড়িয়া দেখো।
আমি কাগজের উপর চোখ রাখলাম, ধুলো মাটিতে নোংরা হয়ে আছে কাগজগুলো। প্রথমে সাবধানে ধুলো মাটি সরিয়ে নিলাম, তারপর নজর বুলিয়ে দেখি পরিষ্কার ইংরেজিতে সেখানে তিন কোড়ি সর্দারের কথা লেখা রয়েছে। অর্থাৎ এতক্ষণ অ্যান্ডারসন সাহেব যা যা বললেন তার লিখিত রূপ। পড়া শেষ হলে আমি হাঁ করে তাকিয়ে রইলাম ওর দিকে। অ্যান্ডারসন সাহেব আমার হাত থেকে কাগজগুলো নিয়ে থলেতে রাখলেন, আমার চোখে বিশ্বাস দেখতে পেয়েছেন সাহেব, তাই তিনি আর এই বিষয়ে কোনো কথা বললেন না। থলে থেকে একটা মানচিত্র বার করে মাটিতে বিছিয়ে দিলেন। মানচিত্র দেখবার কৌশল শহরে পাঠরত অবস্থায় সামান্য কিছুটা আয়ত্ত করেছিলাম, সেই বিদ্যা দিয়েই বুঝলাম এটা কালীর জঙ্গলের মন্দির। নদী, উঁচু জমি, বিস্তীর্ণ জঙ্গল, সমস্ত কিছুর উল্লেখ চিত্র আকারে ওখানে রয়েছে, সেই সঙ্গে বিভিন্ন দিকের নির্দেশও রয়েছে। অ্যান্ডারসন সাহেব মাটি থেকে একটা শুকনো কাঠ তুলে মানচিত্রের একটা বিশেষ জায়গায় ঠেকিয়ে বললেন,
আমরা এখন এখানে আছি, আমাদের পূর্ব দিকে উঁচু ভূমি যেটা পেরিয়ে আসিয়াছি।
আমার মনে পড়ল বাঘের মুখ থেকে ছাড়া পেয়ে আমি উঁচু জমি থেকে গড়িয়ে নিচে পড়েছিলাম। অ্যান্ডারসন সাহেব বলেই চলেছেন,
চারিদিকে বিস্তীর্ণ জঙ্গল, তবে আগে এরকমটা ছিল না, কিছুটা বদল ছিল। এটা খুব সাম্প্রতিক কালের ম্যাপ, এটাতে সত্যতা ধরা দেবে না, আমাদের পুরনো চিত্রটা মাথায় রাখিতে হইবে। এখন পশ্চিম দিকে যে নদী বইয়া যাইতেছে তার গতিপথ অন্য ছিল, সম্ভবত ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। নদী সরলে নতুন ভূমি বেরিয়ে এসেছে এবং সেখানে গাছপালা গজিয়েছে। উল্টো দিকে জঙ্গল শুদ্ধ ফাঁকা জমি চলিয়া গেছে নদীর পেটে,
অর্থাৎ কি
স্থলভূমির সঙ্গে জলাভূমিও আমার সন্তানের অংশ হইয়া দাঁড়াইতেছে।
কথা শেষ করে অ্যান্ডারসন সাহেব মানচিত্র গুটিয়ে রাখলেন, ওর ঠোঁটের ফাঁকে জ্বলে উঠল জ্বলন্ত চুরুট। ঝটপট বানালেন কয়েকটা মশাল, তার মধ্যে একটা মশাল জ্বালিয়ে উঠে দাঁড়ালেন তিনি। আমাকে পথ চলবার সহায়ক হিসেবে একটা দণ্ডও দিলেন। এরপর কাঁধে বন্দুক ও থলেটা তুলে নিয়ে বললেন,
এইবার আমাদের সামনে এগিয়ে যাইবার পালা শশধর।
পা ফেলবার আগে অ্যান্ডারসন সাহেব আগুনের স্তূপটায় মাটি ছড়িয়ে দিয়ে নিভিয়ে দিলেন। এতে অন্ধকারে দেওয়ালগুলো আরো কাছে সরে এলো, সামান্য মশালের আলোয় চেহারা বদলে গেল বোনটার, আরো নিষ্ঠুর দেখাচ্ছে বোনটাকে। লুকিয়ে থাকা শাপদগুলোর যেন সাহস বাড়ল। কয়েকটা চিৎকার ভেসে এলো কানে। অ্যান্ডারসন সাহেব আগে পা রাখলেন, আমি ধীর পায়ে ওকে অনুসরণ করে চলেছি। কাঁধের ব্যথাটা সেরকম অনুভব করছি না। ওষুধ মাখা কাপড়ের টুকরোর সাহায্যে আমি বাম হাতটাকে পেঁচিয়ে রেখেছি বুক ও গলার সঙ্গে। উদরে খাদ্য ও জল পড়ায় কিছুটা দৈহিক বল ফিরে এসেছে। আমি সাহেবকে অনুসরণ করছি ঠিকই, তবে গুপ্তধন সন্ধান করার আমার তেমন ইচ্ছে নেই। আমার অপেক্ষা কেবল দিনের আলোর জন্য। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে গায়ে এসে পড়লেই বাড়ির পথ খোঁজা শুরু করব। আধারে এই অবস্থায় বনে একা পড়ে রইলে জানোয়ারের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা মুশকিল। তাই ত্রাতা হিসেবে এগিয়ে আসা অ্যান্ডারসন সাহেবের সঙ্গ দেওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় নেই। মাথার উপরে তাকিয়ে দেখলাম গাছের পাতা অনেকটা সরেছে, আকাশ জেগে আছে, চাঁদ তারার মাঝখান থেকে আশ্চর্য নীলাভ আলো এসে পড়েছে পৃথিবীর বুকে। সেই আলোর যেন শেষ নেই, নীলাভ আলো বিছিয়ে আছে গাছের পাতায় পাতায়। একদিকে রূপসী রাত, অন্যদিকে ভয়ঙ্কর প্রাণঘাতী জঙ্গল, দুই বিপরীতমুখী মানসিক পরিস্থিতির মুখে পড়ে আমার কি করণীয় সেটাই নির্ধারণ করতে পারছি না মাঝে মধ্যে। অগত্যা সমস্ত সম্ভাবনার কথা অ্যান্ডারসন সাহেবের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে তাকে অনুসরণ করে চললাম। সাহেব মশাল হাতে শীষ দিতে দিতে চলেছেন। চুরুট পোড়া কড়া তামাকের গন্ধ নাকে এসে লাগছে। চলবার সময় একই দৃশ্য ঘুরে ফিরে আসছে। মোটা কাণ্ডের বৃক্ষ, বুনো ঝোপ, কাঁটা গাছ, লতানি গাছের শেকড়, বুনো ফুল, পায়ের তলায় বিস্তীর্ণ শুকনো পাতা, এইসব দেখে দেখে চোখ কেমন ক্লান্ত হয়ে এল। আমার হঠাৎ কেমন যেন মনে হতে লাগল, একই পথে যেন বারবার হেঁটে চলেছি। আরো একটা বিষয় আমাকে নাড়া দিয়ে গেল। দেখলাম চাঁদ, তারা, ভাসমান মেঘ কিছুই যেন এক চুলও সরেনি, রাতের রঙও বদলে যায়নি। মাথার উপর যে আকাশ এতক্ষণ দেখে আসছিলাম সেই একই আকাশ যেন ছেয়ে আছে সেই থেকে, কোনো পরিবর্তন নেই। অথচ দীর্ঘ পথ হেঁটে চলেছি আমরা। অ্যান্ডারসন সাহেব দিক নির্ণয় যন্ত্রে চোখ রেখে চলেছেন। তার মানে সময় কি থেমে রয়েছে? এই রাতের কি শেষ নেই? শেষ নেই কালির জঙ্গলেরও? অর্থাৎ আশ্চর্য এক ধাঁধায় আটকে রয়েছি আমি আর সাহেব। এখানেই থামতে হল শশধরকে। ঘরে সেবিকা মেরি প্রবেশ করেছে, ওর হাতে ধরা পাত্রে ওষুধ। মেরি শশধরের ক্ষত পরিষ্কার করে ওষুধ মাখিয়ে দিল, ক্ষতস্থান ঢাকার জন্য কাপড় বদলে দিল। ওষুধের শিশি খুলে একদাগ ওষুধ খাইয়ে গেল ওকে। মেরি ঘর ছাড়ার পর ক্ষীরোদ ভট্টাচার্য বললেন,
আপনি যে কালচক্রে আটকা পড়েছিলেন ছোট কর্তা, যার আদি অন্ত বলে কিচ্ছু নেই, তা এসবের থেকে নিস্তার পেলেন কিভাবে? সাহেব কি কিছু টের পেয়েছিলেন?
আর গুপ্তধন, এই সেসবের খোঁজ পেলেন?
অ্যান্ডারসন সাহেবকে কিছু জিজ্ঞাসা করবার সময় পাইনি। যে মুহূর্তে প্রশ্নটার উদয় হয়েছিল ঠিক সেই সময়ে আরো একটা বিপত্তি ঘটল। দেখলাম চোখে নিমিষে অ্যান্ডারসন সাহেবের দেহটা মাটির ভেতর কোমর পর্যন্ত দেবে গেল। সেই অবস্থায় অ্যান্ডারসন সাহেব চিৎকার করে হেলে পড়লেন সামনের দিকে। দেখলাম হাতের মশালটা উঁচু করে ধরে সাহেব আমাকে ডাকছেন,
শশধর আমাকে ধরো, সাহায্য করো আমাকে।
আমি কিছুটা পেছনে ছিলাম, যতটা সম্ভব দ্রুত পায়ে এগিয়ে গিয়ে হাতে লাঠিখানা বাড়িয়ে দিলাম। সাহেব লাঠি ধরে নিজেকে তুলে ধরলেন। নিচে তাকিয়ে দেখলাম সাদা বালি জেগে আছে, ওই বালির মধ্যেই সাহেব এতক্ষণ মাজা পর্যন্ত গেঁথেছিল। মশালের আলোয় দেখলাম সাহেব প্রসন্নতাপূর্ণ হাসি হাসছেন। বিপদের মধ্যে আমি প্রশ্ন করলাম, আপনি এভাবে হাসছেন কেন? আমার আসতে দেরি হলে চোরা বালির মধ্যে আপনি সম্পূর্ণ তলিয়ে যেতেন, মৃত্যু অবধারিত ছিল আপনার। সাহেব হাসি থামিয়ে মাজা কুঁজো করে বসলেন, তারপর সামনের দিকে ইশারা করে দেখালেন। আমি মাথা নামিয়ে সামনের দিকে তাকালাম। সামনের বিস্তীর্ণ বালুকা ভূমি ছাড়িয়ে একটা বড় সুড়ঙ্গ অনেকটা দূর এগিয়ে গেছে। সুড়ঙ্গের পেছনের দিকটা অন্ধকার, মাটির তলায় বিছিয়ে আছে সাদা বালি, সুড়ঙ্গের উপরের জায়গায় জায়গায় ঝুলন্ত ঝোপঝাড়ার মাটির ছাদ, তার উপর দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট গাছ, কোনো বড় বৃক্ষ সেখানে নেই। অদ্ভুত জায়গাটা লক্ষ্য করে বিস্মিত হওয়া ছাড়া কোনো উপায় ছিল না।
বালি দেখতে পাচ্ছ, এর অর্থ এই পথ ধরেই আগে নদী বইত, অবশ্য সেই সময় নদীর চেহারা ছিল কি আচমকা ভূমিকম্পর ফলে ভূমিস্তরে ফাটল জন্মায়, আর সেই ফাটলের দিকেই নদীর সমস্ত জল প্রবাহিত হতে থাকে। এই প্রাকৃতিক কারণে এই পথে নদীর জল শুকাইয়া যায়। প্রধান বহমান জলস্রোত ফাটল বরাবর দিক পরিবর্তন করিতে বাধ্য হয়, অর্থাৎ এটিকে শুকাইয়া আসে নদী। কালের নিয়মে এই পরিত্যক্ত নদী পথ ঘিরে ধরে সামান্য মাটি স্তর আর বুনো জঙ্গল। আমাদের ওই বালির রেখা ধরেই এগিয়ে চাইতে হইবে সশ্রদ্ধর। আমার বিশ্বাস গুপ্তধন জঙ্গলের কোথাও নাই।
কথা শেষ করে অ্যান্ডারসন সাহেব বালির উপরে নামলেন। অবশ্য এবারে চোরা বালির দিকে নয়, অনেকটাই তফাতে পা রাখলেন তিনি। আমিও সেই দিকেই পা বাড়ালাম। মশাল বদলালেন, তারপর প্রায় হাঁটুর কাছাকাছি দেবে যাওয়া বালির উপরে পা ফেলে ফেলে এগিয়ে যেতে থাকলাম দুজনে। আরও কিছুটা এগিয়ে যেতেই বালির ভেতর থেকে উঁচু হয়ে থাকা কাঠের টুকরো নজরে পড়ল সাহেবের। পরক্ষণেই তিনি মশাল বালিতে পুঁতে লাফিয়ে উঠলেন, আমার দিকে তাকিয়ে বিজয়ীর মতো অঙ্গভঙ্গি করলেন। আমি এর অর্থ কিছুই বুঝলাম না, কেবল মশালের কাছে দাঁড়িয়ে সাহেবের কাণ্ড লক্ষ্য করে গেলাম। সাহেব কাঁধের বন্দুকও থলে নামিয়ে বালির উপরে রাখলেন, তারপর বালির উপরে জেগে থাকা কাঠের অংশ থেকে সমানে বালি সরিয়ে যেতে থাকলেন দুই হাতে। এদিকে গাছপালা তেমন নেই, মাথা ঘুরিয়ে দেখলাম জঙ্গলের পেছনে ফেলে এসেছি। মাথার উপর খোলা আকাশ, চাঁদ তারা এখনো সরেন, নীলাভ আলো এসে পড়েছে বালির স্তরের ওপর, কোথাও কোথাও উজ্জ্বল আলোক ছটা বিকিরিত হচ্ছে। বুনো জন্তু নিশাচর পক্ষীর দেখা নেই, সামান্য বাতাসও ওঠেনি প্রকৃতিতে, ভোরের কোনো লক্ষণ দেখছি না, কেবল নীল একরঙা বুনো জঙ্গল ঘেরা খোলা স্থানে বসে উন্মাদের মতো দুহাতে সাদা বালি সরাচ্ছেন সাহেব। তার কাজে বিরতি নেই, ক্লান্তি নেই, বিরক্তি নেই। কলের পুতুলের মতো অ্যান্ডারসন সাহেব রাশি রাশি সাদা বালি স্থানান্তরিত করছেন। অসীম ধৈর্যের সঙ্গে আমি সেই দৃশ্য দেখে চলেছি। অল্প অল্প করে বালির স্তর সরে যেতেই জেগে থাকা ভাঙা ভাঙা কাঠের টুকরোর পরিমাণ বাড়তে লাগল। তারপর ধীরে ধীরে একটা ছোট কাঠের নৌকা বেরিয়ে আসতে দেখলাম বালির ভেতর থেকে। অ্যান্ডারসন সাহেব বিরাট পরিশ্রম করে বালির ভেতর থেকে একটা নৌকা বের করলেন। মশালের আলোয় দেখলাম সেই নৌকার বয়স কম নয়। তৎক্ষণাৎ মনে আরো একটা প্রশ্ন জড় হয়েছিল, তবে কি এটাই? আমার ভাবনায় ছেদ পড়ল। আচমকা অ্যান্ডারসন সাহেব মশালটা তুলে নিয়ে নৌকার খোলে চোখ রাখলেন, আমিও ঝুঁকলাম সেই দিকে, আর তারপর আঁতকে উঠলাম। এই পর্যন্ত বলে চোখের উপর এক হাত রাখল শশধর। জমিদার শশী মুখুজ্জে ব্যস্ত হয়ে এগিয়ে গেলেন শশধরের গায়ের কাছে, তারপর ওর মাথায় হাত বুলিয়ে বললেন,
কি হলো বাবা, শরীর খারাপ লাগছে?
শশধর চোখ থেকে হাত সরাল, ওর মুখের অভিব্যক্তি বদলে গেছে। ও ঢোক গিলে বলল,
দৃশ্যটা মনে পড়লে আমার এখনো গাটা শিউরে উঠছে।
নৌকার খোলের মধ্যে আপনি কি দেখেছিলেন ছোট কর্তা?
দেখলাম, দেখলাম একটা ছেঁড়া ছেঁড়া কাপড়ের অন্তরালে একটা একটা নরকঙ্কাল।
এইসব আপনি কি বলছেন ছোট কর্তা?
হ্যাঁ, আমি ঠিকই বলছি, নরকঙ্কালই। নৌকার খোলের ভেতর সোজা হয়ে পড়ে রয়েছে, গায়ের কাপড়ের অবস্থা শতচ্ছিন্ন। তবে যে জিনিসটা আমার নজর কাড়ল তা আরো অদ্ভুত, আশ্চর্য। এমন দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারব না। দেখলাম কঙ্কালের সর্বাঙ্গে জড়িয়ে রয়েছে স্বর্ণ অলংকার। দেহের এমন কোন স্থান নেই যেখানে অলংকার নেই। করটিতে স্বর্ণ মুকুট চড়ানো, গলায় একগুচ্ছ হার, বাহু আর হাতের কবজির কাছে সোনার বালা, কোমরে বেছে পায়ে সোনার মল, হাতের আঙুলগুলোতে দামি পাথর বসানো সারি সারি আংটি, হাতে 10টা আঙুল জড়ো হয়ে আছে এক স্থানে, আর সেই অস্থি অঞ্জলির ভেতর মোহর, নৌকোর খোলের ভেতর ছড়িয়ে আছে মোহর, মশালের কম্পমান আলোয় সেসব চকচক করছে। সেই সঙ্গে চকচক করতে দেখলাম অ্যান্ডারসন সাহেবের চোখ দুটো। তিনি দুই হাত আকাশের দিকে তুলে চিৎকার করে বললেন,
আমি পারি আছি, আমি পারি আছি, দীর্ঘকাল অনুসন্ধান করিয়া আমি অবশেষে পাইয়াছি গুপ্ত ধন, এসব ধন রাশি এখন আমার।
তারপর হাসতে হাসতে হাতের মশালটা বালিতে পুঁতলেন। এরপর নৌকোর খোলের মধ্যে নেমে মোহরগুলো দু হাতের আঙুলে আঁকড়ে ধরে বললেন,
এসব আমার, সব কিছু আমার।
লক্ষ্য করলাম সাহেবের চোখ মুখ আর আগের মতো নেই, আমার প্রতি তার কোনো ভ্রুক্ষেপ নেই, মোহরগুলো কুড়িয়ে থলের ভেতরে রেখে চলেছেন তিনি। মোহর শেষ হলে কঙ্কালের গা থেকে সমস্ত অলংকার আংটি খসিয়ে থলেতে পুরলেন। সমস্ত সম্পদ আহরণ করেও তাকে শান্ত হতে দেখলাম না, এদিকে সেদিকে আরো ধনরাশি খুঁজে চলেছেন। আমি বাধ্য হয়ে বললাম, সাহেব, গুপ্তধন সন্ধান সমাপ্ত হয়েছে, এবার ফিরে আসুন, আর কিছু নেই ওখানে। সাহেব কিছুই শুনতে পেলেন না, পাগলের মতো বালি হাতড়ে চলেছেন তিনি। আমি চিৎকার করে বললাম, আপনার গুপ্তধন সন্ধান সমাপ্ত হয়ে থাকলে আমি বাড়ি ফিরব সাহেব, আর এখানে এক মুহূর্ত দাঁড়াব না, আপনি ফিরে আসুন, নইলে আমি একাই চলে যাব। সাহেব এবারে আমার কথা কানে তুললেন, হাসতে হাসতে বেরিয়ে এলেন নৌকার খোল থেকে। আমি উঁকি দিয়ে দেখলাম দেহটার হাড় আর আস্ত নেই, এলোমেলো হয়ে পড়ে আছে।
এই শাশুধর, আমি বলিয়াছিলাম না, গুপ্তধন এই জঙ্গলেই আছে, আমার অনুসন্ধান সঠিক, সকলে আমাকে বদ্ধ উন্মাদ ভাবিয়াছিল, এমনকি তুমিও আমাকে পাগল ভাবিয়াছিলে শাশুধর, তাই না কি? এবার আমার সব কথা সত্যি বলে মনে হইতেছে তো, নাকি এখনো কোন সন্দেহ আছে? তবে এই সম্পদে তোমারও অধিকার আছে, কারণ আমি এর আগে কত খুঁজিয়াছি কিন্তু কিছু পায় নাই, আজ তুমি এলে আমার সন্ধান সমাপ্ত হল, সুতরাং তুমিও কিছু পাইবে।
অ্যান্ডারসন সাহেব ধনরাশি পাওয়ার পর থেকে কেমন যেন বদলে গেলেন, আর তাকে বুদ্ধিদীপ্ত বলে মনে হল না আমার, কেমন যেন শিশুর মতো হয়ে গেলেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর কোনো খেলনা হাতে পেলে শিশুরা যেমন করে, অ্যান্ডারসন সাহেব এখন তেমন করছেন, কখনো হাসছেন, কখনো দুই হাত শূন্যে তুলে নাচার ভঙ্গিমা করছেন। সাহেব শান্ত হলে আমি মাথা নাড়িয়ে বললাম, সাহেব, গুপ্তধনের প্রয়োজন নেই আমার, আপনি আমার প্রাণ রক্ষা করেছিলেন, তাই আপনার কথায় আমি আপনার সঙ্গ দিলাম, মৃতদেহ থেকে খুলে নেওয়া অলংকারের প্রতি আমার কোনো লোভ নেই। সাহেব হো হো করে হাসলেন। বালির স্তূপে কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর আমি সাহেবকে প্রশ্ন করলাম, মৃতদেহটার গায়ের অলংকার দেখে আমার তো ওটা কোনো নারীর অস্থি বলেই মনে হল, তাহলে আপনি কিভাবে বুঝলেন ওগুলো তিনকড়ি সর্দারের লুকোনো গুপ্তধন? অ্যান্ডারসন সাহেব আমার প্রশ্ন শুনে দাঁড়িয়ে পড়লেন, তারপর বললেন,
ওইটা কেন নারীর দেহাবশেষ নয় পুরুষের, তুমি বোধহয় অন্ধকারে শরীরের জীর্ণ পোশাকটা লক্ষ্য করো নাই, যাত্রাকালে তিনকড়ি পর্তুগিজদের
সম্পদপূর্ণ বাক্সটা বহন করে নাই, কারণ এই যে মানুষজনের সন্দেহ বাড়িবে, তাই সে সমস্ত অলঙ্কার নিজের দেহে ধারণ করিয়া পরনের কাপড়ের আড়ালে ঢাকিয়া রাখিয়াছিল। আর নদী পথে মোহর জমাইয়া রাখিয়াছিল নৌকার খোলে। ওইভাবেই সে ছোট্ট নদী পথে নৌকা বাইয়া চলিয়াছিল। হঠাৎ এটা প্রাকৃতিক বিপর্যয় নামে ভূমিকম্পে মাটির স্তরে বিরাট একটা ফাটল, আর এতে নদীর জলে উথাল পাথাল দেখা যায়, নৌকা ডুবি হয় তিনকড়ির। মৃত্যুর শেষ সময় পর্যন্ত মোহরের মোহ ছাড়িতে পারে নাই তিনকড়ি, তাই নৌকা সহ সে চলে তলিয়া যায়। ধীরে ধীরে মোহর দুই হাতে আঁকড়ে বালি স্তরে চাপা পড়িয়া যায় তিনকড়ি। এরপর নদীর গতিপথ পরিবর্তন হয়, বালির তলায় ঢাকা পড়ে তিনকড়ি ও তার সম্পদ। তাই আর কোন সন্দেহ রহিল না, এটা তিনকড়ির।
কথা বলতে বলতে আচমকা চুপ করলেন অ্যান্ডারসন সাহেব। আমি ওর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। সাহেবের চোখ বিস্ফারিত, দুই চোয়াল শক্ত হয়ে জোড়া লেগে আছে, চেহারার ভাবটা নিষ্ঠুর। হঠাৎ সাহেবের এই ধরনের পরিবর্তন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াল। আমি কিছু বলবার সাহস পেলাম না। পরক্ষণেই আরেকটি দৃশ্য আমাকে ভীত সন্ত্রস্ত করে তুলল। দেখলাম সাহেব তার কাঁধের বন্দুকটা আমার দিকে তাক করে দাঁড়িয়ে রয়েছেন। আমি দুই হাত শূন্যে তুলে পিছিয়ে গেলাম। আমার বুকটা কাঁপছে, মনের ভেতর ঝড় উঠেছে। সাহেব হঠাৎ আমাকে মারবার জন্য বন্দুক তাকলেন কেন? আমি কম্পিত স্বরে বলে উঠলাম, এ কি, আপনি আমাকে মারছেন কেন? আমি ধনসম্পদ চাই না সাহেব, আমাকে মারবেন না দয়া করে। সাহেব কোনো জবাব দিলেন না। ওর দু চোখ থেকে ঠিকড়ে বেরোচ্ছে আগুন। কেবল একবার বললেন,
চুপ।
তারপরেই আমার কানের পর্দা ফেটে গেল। পরপর দুইবার গর্জে উঠল বন্দুক। আমি ছিটকে পড়লাম বালি ওপর। আমার হাতের দণ্ডটা হারিয়ে গেল। নিস্তব্ধ রাত গুলি ছোঁড়ার শব্দ ও আগুনের ঝলকানিতে কেঁপে উঠল। আমার কম্পমান ডান হাতটা বুকের উপর বুলিয়ে দেখলাম গুলি আমাকে স্পর্শ করেনি। আমি এর অর্থ কিছুই বুঝলাম না। বালির স্তর থেকে উঠে দাঁড়াতে যাব এমন সময় কানে এলো বিকট বাঘের গর্জন। গগন বিদারি চিৎকার করে একটা বাঘ আমার মাথার ওপর দিয়ে লাফিয়ে পড়ল সামনের দিকে। তারপর বালির উপর পা ফেলে ফেলে সাহেবকে কেন্দ্রে রেখে ঘুরতে লাগল। এর পরবর্তী দৃশ্যগুলো আমার হাড় হিম করে দিল। সাহেব তৎক্ষণাৎ পেছনে সরে গেলেন, কাঁধের ব্যাগ নামিয়ে রেখে মশালটা বালির উপর পুঁতে দিলেন। আমি পাহাড় প্রমাণ বিস্ময় নিয়ে বালির উপর বসে দেখে যাচ্ছি। সাহেবের চোখে শিকারীর দৃষ্টি, তিনি বন্দুকে টোটা পুড়ছেন, আর সেই বাঘ তাকিয়ে রয়েছে সাহেবের প্রতিটা পদক্ষেপের উপর। না না, ওটাকে তাকিয়ে থাকা বলে না, ওই বাঘ দেখবে কিভাবে? কারণ বাঘের অক্ষিকোটর শূন্য, মাথার দুই পাশে দুটো অন্ধকার সুড়ঙ্গ ছাড়া কিছু নেই। আমার শরীর অবশ হয়ে এলো। সাহেবকে আক্রমণাত্মক ভঙ্গিতে যে প্রাণীটা ঘিরে রয়েছে সে কে? সত্যি কি সে কোনো জীবন্ত পশু? আচরণ দেখে তো মনে হয় না। তার মধ্যে প্রাণের কোনো লক্ষণ নেই, ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীর আছে, পাশবিক প্রবৃত্তির বহিঃপ্রকাশ আছে, আর যেটা আছে
তা হল প্রতিহিংসা। আমি ঠিকই বলছি, প্রতিশোধের জন্যই এই বাঘ ফিরে এসেছে। ওকে আমি চিনতে পেরেছি, জীবদ্দশায় ওই আমাকে টেনে নিয়ে যেতে চেয়েছিল। সাহেবের গুলির আঘাতে জানোয়ারটার মৃত্যু হয় আর সে খালে পড়ে যায়। সে যে বেঁচে নেই তার সব থেকে বড় প্রমাণ খানিকক্ষণ আগের ছোঁড়া সাহেবের বন্দুকের গুলি দুটো, লক্ষ্যভেদ করলেও বাঘটার কোনো ক্ষতি হয়নি। শরীরে রক্তাক্ত ক্ষতের সংখ্যাও কম নয়, শুকিয়ে এসেছে দেহটা, চামড়া ভেদ করে হাড় উঁচু হয়ে আছে। দেহে তেমন তেজ নেই, তবে ভয়ঙ্করতা আছে। সে গর্জন করে যাচ্ছে, সাহেবের বুকের উপর লাফিয়ে পড়ে চিবিয়ে ফেলতে চাইছে মুন্ডুটা। সাহেব আবার হাতে মশালটা তুলে নিলেন, এক হাতে বন্দুক আর অন্য হাতে জ্বলন্ত মশাল। আমার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি, গলার মধ্যে কেউ যেন পাথর গুঁজে দিয়েছে, চোখের পলক পড়ছে না। আচমকা বাঘটা লাফ দিল শূন্যে, ওর গতি সাহেবের দিকে। সাহেব ও সুযোগ বুঝে বালির উপর বসে পড়লেন, তারপর গুলি ছুড়লেন পরপর। সব কটা গুলি বাঘের পেট চিরে বেরিয়ে গেল। বাঘটা মুখে হাঁ করে আছড়ে পড়ল সাহেবের গায়ের ওপর। সাহেব ও ঝড়ের গতিতে জ্বলন্ত মশালটা বাঘের মুখে প্রবেশ করিয়ে দিলেন। সাময়িক একটা ধস্তাধস্তি চলল, তারপর বাঘের গর্জন ও গোঙানি মিশ্রিত আওয়াজ উঠল। দেখলাম বাঘের মুখের কাছে আগুন ধরেছে। সাহেব ও গা ঝাড়া দিয়ে উঠে পড়লেন, তারপর বন্দুকের পেছনের শক্ত অংশ দিয়ে সমানে আঘাত করে চললেন বাঘের মাথায়। বাঘটা আর নড়ল না, ওর সমস্ত শরীরে আগুন ছড়িয়ে পড়ল। সাহেব আকাশের দিকে তাকিয়ে হাসিতে ফেটে পড়লেন। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, দুই পায়ে বল ফিরে এসেছে। সাহেব জ্বলন্ত বাঘের দেহ থেকে চুরুট জ্বালিয়ে ঠোঁটে গুঁজলেন। আমি বিস্মিত চোখে এগিয়ে এলাম। সাহেব থলেটা কাঁধে তুলতে তুলতে বললেন,
কি বুঝলে শশধর?
বুঝলাম বাঘটা জ্যান্ত ছিল না।
প্রেড বাঘ!
আমার মধ্যে আশ্চর্য ভাবটা তখনো কাটেনি। রাতের অন্ধকারে যে কাল আমি অতিবাহিত করেছি তা যে অবিশ্বাস্য আর অলৌকিক, এ বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। সাহেব আর মশাল জ্বালেননি, রাত এখনো ওই রকমই আছে। আকাশ থেকে নীলাভ আলো ভেসে আসছে পৃথিবীতে, জঙ্গলের মাথায় গাঢ় নীল আভা, চাঁদ মেঘ তারা সবই এক জায়গায়। সাহেব চলতে চলতে থলে থেকে এক মুঠো মোহর বার করে আমার সামনে এগিয়ে দিয়ে বললেন,
এইগুলি রাখো।
আমি আপত্তি করলাম, সাহেব জোর করে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন,
আমি এতকাল ধরিয়া গুপ্ত ধন সন্ধান করিতেছি কিন্তু সফল হইতে পারি নাই, আজকে আমার সন্ধান সমাপ্ত হল তোমার জন্য, তাই উপহার হিসাবে এটুকু তোমার প্রাপ্য রেখে দাও। আর কিছু না হোক, এই মোহরগুলি তোমার জীবনে স্মৃতি হইয়া থাকুক। এগুলো দেখলে তোমার আমার কথা মনে পড়িবে।
আমি আবার দীর্ঘ আপত্তি জানালাম। সাহেব এবারে গম্ভীর স্বরে বললেন,
বাড়ি ফিরিবার ইচ্ছা নাই তোমার?
এ কথার অর্থ না বুঝে ভুরু কুঁচকালাম। সাহেব পরবর্তী বাক্যে সবটা পরিষ্কার করে দিলেন,
এই জঙ্গল থেকে বাইরে বেরোনোর রাস্তা কেবল আমার জানা আছে। অস্ত্র মানচিত্র ডিগ্রি নয়, যন্ত্র সব আমার কাছে আছে। তুমি মোহর নিতে না চাইলে তোমাকে একলা ছেড়ে আমি চলে যাব। তোমার একলার পক্ষে এই বনে হারিয়ে যাওয়াটা খুব সহজ, মনে রাখবে এ তোমার ছেলেবেলার দেখা কালীর বন নয়, অন্য কিছু। সঙ্গে আমি না থাকিলে জন্তুর আক্রমণ আটকাবার ক্ষমতা তোমার নাই।
আমি সাহেবের সব কথার অর্থ বুঝলাম না। কেবল বাড়ি ফিরে যাওয়ার লক্ষ্যে মোহর শুদ্ধ হাত মুষ্টিবদ্ধ করলাম, কিন্তু সেই সঙ্গে মনের মধ্যে অনেক কৌতূহল থেকে গেল। কালীর বন কি সত্যি এত বড় যার মধ্যে পথ হারিয়ে যাওয়া যায়, নাকি কালীর বনের ভেতরে আরো একটা চোরা বন লুকিয়ে আছে যেখানে সাহেব আমাকে এনেছেন? সব থেকে বড় প্রশ্ন সময়। এ রাত যেন শেষ হতেই চায় না, এত সব ভাবতে গিয়ে মাথার ভেতরটা এলোমেলো হয়ে যাচ্ছে। সম্বিত ফিরলে দেখলাম সাহেব বালির উপর পা ফেলে অনেকটা এগিয়ে গেছে, আমি পিছু নিলাম। অল্পক্ষণ পর দুইজন পাশাপাশি চলেছি, সামনেই জঙ্গল, সেখানে আবারও প্রবেশ করতে হবে, ভাবলেই গাটা শিউরে উঠছে। তবে ভয় কি, সাহেব তো রয়েছে। এসব কথা ভাবছি আর হেঁটে চলেছি, হঠাৎ পায়ের তলা থেকে সরসর করে বালি সরার শব্দ এলো। সাহেবের সঙ্গে আমিও পিছু সরে এলাম, বললাম চোরাবাড়ি। রাতের নীলাভ আলোয় দেখলাম সাহেব হাসছে, এই হাসির অর্থ খানিক বাদেই প্রকট হল। বালি সরতে সরতে একটা করটি জেগে উঠল চোখের সামনে, সাদা রঙের করটি রাতের নীলচে আলোয় নীল রং ধারণ করেছে। সাহেব আমাকে সরিয়ে দিয়ে নিজে সামনে এলেন, সাহেব হাসছেন, আমাকে চমকে দিয়ে করটিটা বলে উঠল,
সাহেব ওগুলো এখান থেকে নিয়ে যেতে পারবে না, আমি কিছুতেই নিয়ে যেতে দেব না, রেখে যাও বলছি, রেখে যাও।
বিভীষিকাময় দৃশ্যটা ঘটতে দেখে আমার চোখ কোটর থেকে লাফিয়ে বেরিয়ে আসতে চাইল। সাহেবের মধ্যে কোনো বিকার নেই, তিনি বন্দুক উঁচিয়ে গুলি ছুঁড়লেন, এক পলকে করটিটা চৌচির হয়ে ছড়িয়ে পড়ল। আমাকে আতঙ্কে ভরা দৃষ্টি নিয়ে চেয়ে থাকতে দেখে সাহেব চুরুটের ধোঁয়া ছেড়ে বললেন,
তিন করি এখনো ধন সম্পদের মায়া ছাড়িতে পারিতেছে না।
সাহেবের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বালির মধ্যে থেকে দুটো অস্থিসার হাত উঠে এলো, আমি ঠিক চিনলাম ওটা তিন কোড়ির হাত। নৌকার খোলার মধ্যে ওই হাত দুটোতে মোহর ধরে থাকতে দেখেছি, পরক্ষণেই হাত দুটো অ্যান্ডারসন সাহেবের পা দুটো ধরে টেনে নিল বালির তলায়। সাহেব বালির মধ্যে অতলে হারিয়ে যেতে যেতে বাঁচার জন্য আমাকে আঁকড়ে ধরলেন, ফলে আমিও সাহেবের সঙ্গে বালির মধ্যে ডুবে যেতে থাকলাম। এরপর বালির মধ্যে গেঁথে দম বন্ধ হয়ে আসছে কেবল এইটুকুই মনে আছে, আর কিছু মনে নেই। তারপর সবকিছু অন্ধকার, চোখ যখন খুললাম দেখি ডানকান সাহেব সামনে। বালির মধ্যে ঢুকে আমি যখন জঙ্গলের মধ্যে পড়েছিলাম, তাহলে অ্যান্ডারসন সাহেব কোথায় গেলেন এটাই আমার প্রশ্ন, আর এই আমার সব থেকে বড় দুশ্চিন্তার কারণ। কথা শেষ করে উদ্বিগ্ন চেহারা নিয়ে জমিদার শশী মুখুজ্জের দিকে তাকাল শশধর। শশী মুখুজ্জে শশধরের গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন,
একটু শান্ত হও বাবা, শান্ত হও, তোমার শরীর ভালো নেই, এর মধ্যে এত উত্তেজনা ঠিক নয়, আর কথা বলতে হবে না, একটু বিশ্রাম নাও, চোখ বন্ধ করে একটু শুয়ে পড়ো দেখি, শুয়ে পড়ো।
শশধর বিছানায় গা এলিয়ে দিল, চোখ বন্ধ করতে পারছে নাও,
ওর মধ্যে একটা ছটফটানি ভাব। ক্ষীরোদ ভট্টাচার্য ও বিধুশেখর আচার্য অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। শশধরের বর্ণনা করা ঘটনা আর ওর হাবভাব ওদের মনে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। মাধবের কানের কাছে মুখ নিয়ে গিয়ে যতীন বিড়বিড় করে একটা কথা বলল। কথাটা কিছুতেই চেপে রাখতে পারল না মাধব ঘোষ। ও শশী মুখুজ্জেকে লক্ষ্য করে বলল,
অপরাধ নেবেন না কর্তা, ছোট কর্তা এতক্ষণ যা বললেন সেই সব শুনে যে কেবল অবাক হলাম তা নয়, আশ্চর্য হলাম। কালীভবনে কয়েকবার আমিও ঢুকেছি, ওই লোক লস্কর নিয়ে আর কি। তা কালীর বন তো ছোট কর্তার বর্ণনার মতো বড় নয়, সেখানে বালুকারাশির কোনো অস্তিত্বই নেই।
তুমি কি বলতে চাইছ কি, পরিষ্কার করে বলো।
মার্জনা কর্তা, কয়েকটা কথা না বলে পাচ্ছি না। মাধব ঘোষ কিন্তু কথাগুলো মন্দ বলেনি। কালীর জঙ্গলে প্রায় সকলেরই যাতায়াত আছে, সেখানে যে গুপ্তধন রয়েছে তা তো বাপ ঠাকুরদার মুখে কখনো শুনিনি। আর নদীর গতিপথ পরিবর্তনের বিষয়টাও একটু গোলমেলে ঠেকছে আমার কি মনে হয়।
শশী মুখুজ্জের চোখের দিকে তাকিয়ে থামলেন ক্ষীরোদ ভট্টাচার্য। শশধর বিছানায় শুয়ে আকাশ পাতাল ভেবে চলেছে, ঘরের কথোপকথনে ওর খেয়াল নেই। জমিদার শশী মুখুজ্জে ক্ষীরোদ ভট্টাচার্যকে লক্ষ্য করে বললেন,
কি মনে হয় তোমার?
ক্ষীরোদ ভট্টাচার্য আর মুখ খুললেন না। পণ্ডিত বিধুশেখর আচার্য বললেন,
কেবলমাত্র পুরোহিত মশাইয়ের কেন, আমারও মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। বরং ঘটনাটা এইভাবে ভাবলে সহজ মনে হয়, লেঠেলদের লাঠির ঘা খেয়ে বাঘ আহত হয়েছিল, তাই ছোট কর্তাকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেনি, ঝোপের মধ্যে রেখে পালিয়ে গিয়েছিল বাঘটা। ওদিকে বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত ছোট কর্তা জ্ঞান শূন্য অবস্থায় দুঃস্বপ্ন দেখলেন, আর জ্ঞান ফিরে সেটাই সত্য বলে মনে করলেন। নইলে আপনি ভাবুন, রাত থেমে যাওয়ার বিষয়টা আপনার মনে খটকার জন্ম দেয়নি কি?
শশী মুখুজ্জে আর কোনো জবাব দিলেন না, গভীর চিন্তায় মগ্ন হলেন। এমন সময় ফরেস্ট রেঞ্জার ডানকান সাহেব ফিরে এসে ঘরে ঢুকলেন। ওকে আসতে দেখে সবাই উঠে দাঁড়ালেন। ডানকান সাহেব শশধরের দিকে তাকিয়ে বললেন,
Did he sick again? Mary? Mary?
পাশের ঘর থেকে মেরি ছুটে এসে পরীক্ষা করল শশধরকে, তারপর ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিল। এরপর ডানকান সাহেব বাইরের বারান্দায় এসে দাঁড়ালেন। জমিদার শশী মুখুজ্জি ওর সামনে এসে বললেন,
আপনি রেভারেন্ড অ্যান্ডারসনকে চেনেন সাহেব?
কথাটা শুনে ডানকান সাহেব রীতিমতো চমকে উঠলেন।
What?
এরপর ডানকান সাহেবের সঙ্গে জমিদার শশী মুখুজ্জের যে কথোপকথন হল তা বাংলায় তর্জমা করলে
দাঁড়ায়, আপনি কার কাছে শুনলেন মিস্টার মুখার্জি?
আমার ছেলে বলছিল, তাকে সে নাকি জঙ্গলে দেখেছে।
হাউ ইটস পসিবল? রেভারেন্ড অ্যান্ডারসন সাহেব তো আজ থেকে বহুকাল আগে মারা গেছেন, নদীর পাড়ে ও সমাধিও ছিল, নদীর ভাগনে সমাধি ভেঙে জলে পড়ে যায়, আর এই কারণেই আজকে আমাকে ম্যাজিস্ট্রেট সাহেব ডেকে পাঠিয়েছিলেন সমাধিটাকে পুনর্নির্মাণ করার জন্য। And you're saying কি শশধর তাকে জঙ্গলে দেখেছে? Oh my God, but how is possible?
কথা শেষ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন ডানকান সাহেব। জমিদার শশী মুখুজ্জে পাথরের মূর্তি হয়ে গেছেন। ডানকান সাহেব একটা চুরুট ধরিয়ে দাঁতে কামড়ে ধরলেন, তারপর বললেন,
আপনি কি ভূত প্রেতে বিশ্বাস করেন মিস্টার মুখার্জি?
আগে করে অনেক অভিজ্ঞতা আছে তাদের সম্বন্ধে।
ও রিয়েলি? তাহলে আপনাকে কিছু কথা বলার প্রয়োজন আছে। রেভারেন্ড অ্যান্ডারসন আজকের মানুষ নন, বহুকাল আগে তিনি বাংলায় এসেছিলেন। তখন মুঘলদের রাজ ছিল। মুঘলদের মারফত সুন্দরবনের মানচিত্র নির্মাণ কার্যের দায়িত্ব পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তা এরপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদল দক্ষ ব্রিটিশকে সুন্দরবনে পাঠায়। সেই দলেই ছিলেন রেভারেন্ড অ্যান্ডারসন। বেশ কিছু বছর কাজ করার পরে তিনি সুন্দরবন থেকে একটি গল্পকথা বই নিয়ে আসেন এখানে, যে এই কালীর বনে নাকি পর্তুগিজ চরদস্যুদের গুপ্তধন আছে এবং তিনি সেখানেই থেমে থাকেননি, গুপ্তধন উদ্ধারের কাজেও লেগে পড়েন। দীর্ঘদিন বনে ঘুরে ঘুরে তিনি এই বনের একটা মানচিত্র নির্মাণ করেছিলেন, বাট আনফর্চুনেটলি কোন রকম ট্রেজার কিন্তু উনি খুঁজে পাননি। শেষে একদিন তার হাত খাওয়া দেহ পাওয়া গেল জঙ্গলের ভেতরে। বাঘে শিকার করেছে তাকে এবং তারপর তার দেহটাকে নদীর পাড়ে সমাধিস্থ করা হয়েছিল। এবার এখন তাকে কিভাবে শশধর দেখল এই ব্যাপারটা সত্যি আশ্চর্যের, অলৌকিক বটে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি না, মিস্টার মুখার্জি?
জমিদার শশী মুখুজ্জে আবার মাথা নাড়ালেন। ঘুম কিছুতেই আসছে না শশধরের। অস্বস্তিটা আরো বেড়েছে ওর। ওর বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ হতেই শশী মুখুজ্জে ডানকান সাহেবের কাছে বিদায় প্রার্থনা করলেন। তারপর শশধরকে ধরাধরি করে পালকিতে তোলা হল। পালকির ভেতরে ঘাড় কাত করে বসে রইল শশধর। বাকি সকলে দশরথ গাড়োয়ানের গরুর গাড়িতে গিয়ে উঠলেন। পালকি কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর শশধরের কানে এলো, ডানকান সাহেব পেছন থেকে ডাকছেন। অগত্যা পালকি দাঁড়িয়ে পড়ল। পালকির ভেতর থেকে মুখ বাড়িয়ে শশধর দেখল পেছনে ব্যস্ত হয়ে হেঁটে আসছেন ডানকান সাহেব। এরপর ডানকান সাহেব শশধরের সামনে এসে দাঁড়ালেন। ওর দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে শশধর। ডানকান সাহেব হাসি হাসি মুখ করে কোর্টের পকেটে হাত ঢোকালেন। তারপর সেখান থেকে এক মুঠো মোহর বার করে শশধরের হাতে দিয়ে বললেন,
জঙ্গলে অচৈতন্য অবস্থায় পড়ে থাকার সময় এগুলো তোমার মোটর মধ্যে ছিল, রেখে দাও এগুলো তোমার কাছে।
কথা শেষ করে আর দাঁড়ালেন না ডানকান সাহেব। পালকি আবার চলতে শুরু করল। শশধরের সর্বাঙ্গে যেন তরঙ্গ বইছে, বুকের ভেতর জোরালো শব্দ উঠেছে ও মোহরগুলো কাঁপা কাঁপা হাতে ধরে অস্ফুট স্বরে উচ্চারণ করল,
রেভারেন্ড অ্যান্ডারসন, মানে সবটা সত্যি।
আজ গল্প পাঠে এবং শশধরের ভূমিকায় ছিলেন সায়ক আমান। শশী মুখুজ্জের ভূমিকায় আমি তমাল। অন্যান্য ভূমিকায় কৌশিক, অমিত, নীল, এনামুল, বর্ণিশা, দিতিপ্রিয়া এবং হ্যাপি। শব্দগ্রহণে মধুরিমা, আবহ নির্মাণে সায়ন। শেষ হল আশিস চক্রবর্তীর কলমে শশী মুখুজ্জের সিরিজের কাহিনী কালীর জঙ্গলে রাত। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।